জয়েন্ট টাইম। আমরা গতদিন যে নবম স্কন্ধের বংশ পরম্পরা শ্রবণ করেছিলাম তার ঠিক পরবর্তী অংশ আমরা আস্বাদন করতে চলেছি, যা ভগবান শ্রীকৃষ্ণের বংশধরদের বর্ণনা বিশদরূপে আছে। আমরা মুখ্য স্থান মানে মুখ্য মুখ্য বিষয় বস্তু দিয়েই বস্তুর মধ্যে দিয়েই আমরা যাব। তো দেখুন, এই বংশেই মহারাজ নহুষের জন্ম হয়। এই নহুষ স্বর্গের থেকে ঋষি শাপাগ্রস্ত হয়ে এই স্বর্গে অজকর রূপে পতিত হয়েছিলেন। আমরা সকলেই সে প্রসঙ্গ শ্রবণ করেছি। আর এই যযাতি তিনি আবার বিবাহ করেন দানবেন্দ্র বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠা ও দৈত্যাচার্য শুক্রাচার্য মহোদয়ের কন্যা দেবযানীকে। পরীক্ষিত মহারাজ তিনি বললেন যে এটা তো কেমন একটু লাগছে, বৈষম্য লাগছে। রাজা যযাতি তিনি হচ্ছেন ক্ষত্রিয় আর দেবযানী তিনি ব্রাহ্মণ কন্যা, তা কি করে সম্ভব হলো? বলছেন সে আরেক ঘটনা। কি ঘটনা মহারাজ? বলছেন ঘটনা হচ্ছে এই যে দেবযানী আর বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা তারা অনেক সখীদের সঙ্গে একবার মানে ভ্রমণ করতে বেরোলো বিকাল বৈকালবেলা। যখন ভ্রমণরত হয়েছে সব সখীদের নিয়ে, অকস্মাত এক অপূর্ব সুন্দর সরোবর তাদের দৃষ্টিগোচর। তারা সকলে মিলে সেখানে স্নান করার জন্য কৌতূহলী হলেন। সকলে তো আর স্নানের জন্য যে পৃথক বস্ত্র নিয়ে যেতে হয় তা নিয়ে যাননি, অতএব যে যার বস্ত্র সেই উপরই রেখে তারা ওই জলের মধ্যে বিবস্ত্র হয়ে স্নান করা আরম্ভ করল। এবারে অকস্মাৎ কি হয়েছে, বৃষপরি আরূঢ় হয়ে ভগবান ভব এবং ভবানী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। এবারে প্রভু যখন যাচ্ছেন মহাদেব ভগবান দেবী পার্বতীর সঙ্গে, তখন সকলে তাড়াহুড়ো করে কি করেছে মানে সেই যে যার বস্ত্র পরিধান করা আরম্ভ করেছে। তখন আর এই সময় নেই ভালো করে পরি বা সুন্দরভাবে পরিধান করি, এই সমস্ত কিছু নয়। তখন পড়লেই যাতে মহাদেবের সম্মান রক্ষা হয়, তিনি ভগবান কিনা পূজনীয় পূজনীয় ব্যক্তিদের এমনভাবে সম্মান করতে হয়। এবারে ওই বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা সে ভুলক্রমে এবং তাড়াতাড়ির কারণে কি করলেন যে ওই দেবযানীর বস্ত্র পরিধান করে বসলেন। মহাদেব ভগবান তো চলেই গেলেন। এবারে তাদের মধ্যে আরম্ভ হলো ঝগড়া। সে ঝগড়া মানে মারামারির মতনই ঝগড়া। দেবযানী শুক্রাচার্যের কন্যা, সে বলছে যে কি হে, আজ আমি দেখছি যে তুমি আমার বস্ত্র পরিধান করলে। যেমন কাক বা কুকুর, এরা তো আর যজ্ঞের ভাগ হবির ভাগ প্রাপ্ত হয় না, তা কাক আর কুকুর কি করে যে সে ওই চুরি করে গোপনে ওই হবির ভাগ নিয়ে তারা পালিয়ে যায়। তা তুমি তো আজ দেখছি আমি তোমার গুরুপুত্রী, আর তুমি ওই কাক আর কুকুরের মতন সেই যেমন যজ্ঞভাগ চুরি করে নিয়ে পলায়ন করে, তুমি তো সেইভাবে আমার বস্ত্রে কিভাবে তুমি পরিধান করলে, তোমার সাহস কম না? এবারে বিশ্বপর্বার কন্যা বলে কথা, রাজার কন্যা, অসুর অসুরের কন্যা, তার কি আর ক্রোধ সম্বরণ হতে পারে? হতে পারে না। এবারে সে ভীষণভাবে রেগে উঠল। বলছেন তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস কি না যে কাক আর কুকুরের মতন তারা যেমন হবির ভাগ লুকিয়ে নিয়ে পালিয়ে যায়, আমি সেইভাবে কি আর পরিধান করেছি? আমি তো তাড়াহুড়োর জন্য বুঝতেই পারিনি যে কার বস্ত্র কোনটা, তাই এতে আমাকে এত বড় গালাগালি তুই দিবি রে? দুজনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল। বলছে তুই তো আমাকে কাক আর কুকুরের উপমা দিলি, আমাদের গৃহের সামনে ভিখারি কুকুর কাক তারা খাওয়ার জন্য হা করে আমাদের গৃহের দিকে তাকিয়ে থাকে। ওখান থেকে আমরা যদি কিছু ফেলি কৃপা করে তারা তাই খায়। তা তুই তো সেই ব্রাহ্মণের কন্যা রে, তুই তো এই ভিখারির মতো আমাদের দ্বারের দিকে হা করে তাকিয়ে থাকিস যে আমাদের গৃহের থেকে কিছু গেলে সেগুলো তোরা খাস। লোকের খেয়ে বেঁচে থাকে ব্রাহ্মণেরা আর এত বড় বড় কথা। এবারে এই কথা বলতে বলতে দৈত্যেন্দ্র বৃষপর্বার কন্যা ক্রোধিতা হয়ে কি করলেন, তার সঙ্গে তো এই হাতাহাতি আরম্ভ হলো প্রায়। এবারে পেছন দিকে ছিল এক কূপ, মানে কুয়া, তার ভেতরে ওই দেবযানীকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। দেবযানী কূপে পতিত হল, সে কূপে ওইভাবেই পড়ে থাকলো। এবারে অকস্মাৎ সেখানে এই নহুষের পুত্র মহারাজ জয়াতি সম্রাট ছিলেন, তিনি ওই মৃগয়া করতে এসে পিপাসার্থ হয়ে ওই কূপের সন্নিধানে গমন করে যখন ঝুঁকি দিয়ে দেখলেন, দেখছেন সেখানে এক বিবস্ত্রা কন্যা। তিনি প্রথমে নিজের চাদর বা উত্তরীয় কিছুই বলুন সেটিকে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গকে মানে ঢাকার জন্য ইঙ্গিত করলেন, তারপরে তার কর ধারণ করে ব্যবস্থা করে তাকে উপরে তুলে দিয়ে আসল। শুক্রাচার্যের কন্যা দেবযানী রাজাকে যযাতিকে বললেন যে হে মহারাজ, হে সম্রাট, হে রাজেন্দ্র, আমি আপনাকে পতিরূপে বরণ করতে চাই। বলছে তা কি করে সম্ভব, তুমি হলে ব্রাহ্মণ কন্যা, শুক্রাচার্য মহোদয়ের কন্যা, আর আমি নহুষ মানে ক্ষত্রিয়, নহুষের পুত্র যযাতি, আমি ক্ষত্রিয়, অতএব এই কার্য তো মানে ঠিক ঠিক হয় না। বলছেন না, আমার এক অভিশাপ আছে। কি অভিশাপ? বলছেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির পুত্র কচ, সে একবার মৃত সঞ্জীবনী বিদ্যা শেখার জন্য আমার পিতার কাছে এলেন, আমি তার থেকে অভিসম্পদ প্রাপ্ত হয়েছি, তিনি আমাকে অভিসম্পদ প্রদান করেছেন যে তোমার কখনো ওই মানে ব্রাহ্মণ তোমার পতি হবে না, অতএব এ তো দৈব ইচ্ছায় আপনি আমাকে স্পর্শ করেছেন, আপনি আমি আপনাকে ছাড়া আর কাউকে উদ্বাহ করতে পারব না। বললেন দেখো হে দেবী, এতে তোমার পিতার যদি মত থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, তোমার পিতা তিনি যদি সহস্তে আমাকে তোমাকে মানে আমার হাতে তোমাকে যদি তুলে দেন তাহলে আমি স্বীকার করব, তা না হলে আমি স্বীকার করব। বলছেন ঠিক আছে, সে ব্যবস্থা আমি দেখি। এবারে হলো কি, দেবযানী তিনি ফিরে গেলেন, পিতাকে লোক মারফত ডাকালেন রাজধানী থেকে, বৃষপর্বার রাজধানী থেকে, সেখানে কর্মান্তরে গিয়েছিলেন কর্মের জন্য, কিছু কাজকর্ম ছিল তাদের। তিনি এলেন, এসে সমস্ত বৃত্তান্ত বললেন, আমাদের এইভাবে মানে তাচ্ছিল্য করা হয়েছে, উপহাস করা হয়েছে, অসম্মানজনক কথা বলেছে, অতএব হে পিত, আমি আর এখানে থাকবো না, এক তিল মাত্র আমি থাকবো। বলছেন সে কি? বলছেন হ্যাঁ, এই এই বলেছে। তাতে শুক্রাচার্য দুঃখিত হলেন যে আমাকে এইভাবে ভিখারি ব্রাহ্মণ ভিখারিদের মতন হা করে গৃহের দ্বারে কাক চিলের মতো তাকিয়ে থাকে, এ তো অন্যায় কথা বলেছে। ঠিক আছে পুত্রী, আমি তোমাকে নিয়ে এই মুহূর্তেই এই বৃষপর্বার রাজ্য ত্যাগ করব, চলে যাচ্ছেন। তিনি বৃষপর্বা যখন এই খবর জানতে পারলেন, তিনি অতি দ্রুত গতিতে মানে ছুটতে ছুটতে শুক্রাচার্য মহোদয়কে আটকালেন, এবং তিনি চিন্তা করছেন তাই তো, আমাদের গুরুদেব আমাদের প্রতি যদি অসন্তুষ্ট হয়ে চলে যান, দেবতারা আমাদের তো একেবারে সর্বনাশ করে দেবে, সব কিছু কেড়ে নেবে, গুরুদেব অসন্তুষ্ট হলে কেউ কখনো কোনো উন্নতি করতে পারে না, যাতে মানে সে দৈত্যকুলেই হোক দেবকুলেই হোক আর সাধুকুলেই হোক সাধু সমাজেই হোক, গুরুদেব যাদের প্রতি সন্তুষ্ট থাকেন না তাদের সমস্ত কিছু বৃথা, জপ তপ হোম সাবদায় সবকিছু বৃথা। তাই বললেন যে হে গুরুদেব, আপনি চলে গেলে আমি অসহায় হয়ে যাব, আমি তো আপনার পুত্রের মতন, অতএব আপনি এমন কিছু করুন যাতে আপনাকে না যেতে হয়। বললেন ঠিক আছে, আমার কন্যা দেবযানী যাতে সন্তুষ্ট হয় তাই তুমি করো। দেবযানীর কাছে হাত জোড় করে বৃষপর্বা রাজা দৈত্যেন্দ্র দৈত্যরাজ তিনি বিনয় সহকারে বললেন যে হে গুরুপুত্রী, বলো তোমার কি অভিপ্রায়, কি হলে তুমি আমাদের ত্যাগ করবে না? আমরা তোমার পিতাকে যদি ছেড়ে দিই তাহলে আমাদের সব সর্বনাশ হয়ে যাবে, তাই তুমি বলো তুমি কিসে সন্তুষ্ট? বলছেন হে রাজেন্দ্র, আমি সন্তুষ্ট হতে পারি আপনার পুত্রী মানে আপনার কন্যা ওই শর্মিষ্ঠা সে যদি আমার দাসী হয়ে থাকে, আর আমার যেখানে বিবাহ হবে ও আমার দাসীর দাসীর কর্ম করার জন্যই আমার সঙ্গে সারাটা জীবন অতিবাহিত করবে। এই কথা শর্মিষ্ঠা শুনে তখন তার ক্রোধ শান্ত হয়েছে। সে তখন চিন্তা করলো সত্যই এটাই মানে দৈত্যকুলের মঙ্গল হবে, তা না হয় এই শুক্রাচার্য গুরুদেব তিনি চলে গেলে অমঙ্গল হবে। তিনি পিতাকে বললেন না আমি দেবযানীর দাসিত্ব স্বীকার করলাম। এবারে একদিন হলো কি সমস্ত 1000 দাসীগণের সঙ্গে আছেন শর্মিষ্ঠা আর দেবযানী, তারা আবার বনভ্রমণে বেরিয়েছেন। অকস্মাৎ সেখানে যযাতির সঙ্গে আবার পুনরায় সাক্ষাৎ হল। যযাতি তো পূর্ব পরিচয় হয়েই গিয়েছিল। যযাতি জিজ্ঞাসা করলেন হে দেবী, তুমি এখানে কি করছো এত সব সঙ্গিনীদের সঙ্গে? বলছেন আমরা তো কখনো কখনো মানে ভ্রমণে আসি, তো চলুন আজই সেই দিন আমার পিতার সম্মুখে আমি সমস্ত কথা উত্থাপনা করব। শুক্রাচার্য মহোদয়কে কূপের থেকে তাকে হাত ধরে যে নিষ্কাশিত করেছিলেন তা বর্ণনা করলেন আর বললেন হে পিত, আমাকে এই মানব মানে এই রাজা যযাতি আমাকে স্পর্শ করেছে, অতএব আমি তাকেই পতিরূপে মনে মনে স্বীকার করে নিয়েছি, অতএব আমি অন্য কাউকে আর উদ্বাহ করতে পারব না, বিবাহ করতে পারব না। বললেন ঠিক আছে, আর কিছু শর্ত? বলছেন যে আমার এই কন্যার সঙ্গে দাসী রূপে শর্মিষ্ঠা যাবে, 1000 দাসী সঙ্গে যাবে। হে রাজন, তুমি কখনো এই শর্মিষ্ঠাকে মানে শয়ন সঙ্গিনী করতে পারবে না, শয্যা সঙ্গে এক শয্যায় তুমি থাকতে পারবে না, কথা দাও। যযাতি বললেন ঠিক আছে আমি তাই করব, সে দাসী রূপেই যাবে। তারপরে বৈদিক বিধি অনুযায়ী দেবযানীর সঙ্গে বিবাহ হলো যযাতি মহারাজের সঙ্গে। দাসী রূপে 1000 দাসীর সঙ্গে মানে সকলের শ্রেষ্ঠা দাসী হলো এই শর্মিষ্ঠা, তিনিও গেলেন। রাজা যযাতির তো কোনো অভাব নেই, তিনি সম্রাট। তিনি একটি সুন্দর উপবনের মধ্যে দাসীদের থাকার জন্য স্থান এবং শর্মিষ্ঠার স্থান তৈরি করে দিলেন। পাটরানী হলেন দেবযানী। এবারে দেখতে দেখতে কি হলো, দেবযানীর দুই পুত্র হল যদু আর তুর্বসু, দুই পুত্র। একবার তিনি ওই যে বাগিচার মধ্যে সমস্ত দাসীদের স্থান ছিল সেদিকে তিনি একবার সেই পথ দিয়ে কোনো মানে কর্মে গমন করছিলেন। সে সময় শর্মিষ্ঠা আবার ঋতুমতী, রাজাকে দেখে নিজের ইচ্ছা প্রকাশ করলেন। রাজা দেখলেন তাই তো, সে আমার কাছে আমাকে যখন পেতে ইচ্ছা করছে তার সঙ্গে তার সহবাস হল। এইভাবে ক্রমে ক্রমে কি হলো, গোপনে মানে দ্রুহ অনু আর পুরু তিনটে সন্তান উৎপন্ন করলেন শর্মিষ্ঠার গর্ভ থেকে, গোপনে হল। একদিন এই দেবযানীকে নিয়ে ওই উপবনে যেখানে শর্মিষ্ঠা আদি থাকেন সেখানে গিয়েছে, গিয়ে দেখছেন তিন ছোট ছোট তিনটে পুত্র তারা সেখানে মানে ক্রীড়া করছে, খেলা করছে। দেবযানী তাদের মুখের চেহারা মানে তাদের চেহারা দেখে তাদেরকে দেখে বুঝতে পারছে এ তো মানে একেবারে যযাতির মতন তাদের রূপ, ও তো বোঝা যাবে তো কিছু অঙ্গ প্রত্যঙ্গ তো মিলই থাকে। অতএব কে এই বালকেরা? সেই বালকেরা আবার ছোট ছোট, প্রায় 4-5 বছর হয়ে গেছে। তাদেরকে শরীরে হাত বুলিয়ে দিয়ে দেবযানী জিজ্ঞাসা করছে, হে বালকত্রয়, তোমাদের মাতা পিতাকে? এবারে যযাতির দিকে আঙুলটা দেখিয়ে দিয়ে বলছেন, কেন, ইনি আমাদের পিতা আর আমার মাতা ওই যে আসছেন মানে শর্মিষ্ঠা। এবারে তো একবারে ক্রোধে আগুন হয়ে গেছে, ওহো এ রাজা কামুক, এর কোনো মানে কথার কোনো দাম নেই। সে তখন চলল শুক্রাচার্য মহোদয়ের কাছে। এবারে যযাতিও তার পেছনে ছুটল, তাকে অনেক বোঝালো, কিন্তু সে কোনো কথাই শুনতে রাজি নেই। পিতাকে গিয়ে সমস্ত বিষয় নিবেদন করলেন। শুক্রাচার্য মহোদয় তিনি ক্রোধিত হয়ে কি করলেন, যে ঠিক আছে, তুমি আমার আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা তুমি পালন করলে না, অতএব তুমি এখনই জড়ত্ব প্রাপ্ত হও মানে বৃদ্ধ হয়ে যাও। তৎক্ষণাৎ দেখতে দেখতে একবারে চুল দাড়ি সাদা হয়ে সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে গেল, একবারে থুরথুরে বৃদ্ধ, তখন আর লাঠি না হলে চলতে পারবে না। মানে শুক্রাচার্য মহোদয় অভিসম্পদ প্রদান করলেন। এবারে সে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে কাঁপতে কাঁপতে বলছেন যে, হে শুক্রাচার্য মহোদয়, হে গুরুদেব, হে শ্বশুর মহাশয়, আপনি আমাকে যেই বৃদ্ধত্ব প্রদান করলেন, এই বৃদ্ধত্ব প্রদান করেছেন, কিন্তু আপনার কন্যা দেবযানী সে আমার থেকে এখনো পূর্ণরূপে পরিতৃপ্ত হয়নি আর আমিও হই, তা এর জন্য আপনি কিছু করুন আপনার কন্যার সুখভোগের জন্য। বলছেন, ঠিক আছে, তোমার বৃদ্ধত্ব কেউ নিয়ে তার যদি যৌবন প্রদান করে তাহলে তুমি আবার বিষয় ভোগ করতে পারবে। বলছেন, ঠিক আছে, তাহলে আপনি আমাকে আরেকটা কথা দিন, যে আমাকে আমার যৌবন প্রদান করবে সে এই শশাগরা পৃথিবীর রাজা হবে আমার পরিবর্তে। বলছেন, তথা যাও। এবারে তিনি প্রথমে দেবযানীর দুই পুত্র যদু, মানে যেখান থেকে যদু বংশ চলেছে, এই যদু মহারাজের বংশে কেউ রাজা হতে পারবে না, এই অভিশাপ দিচ্ছে তার নিজ পিতা যযাতি। যদু হচ্ছেন জ্যেষ্ঠ। বলছেন, হে জ্যেষ্ঠ পুত্র যদু, তুমি আমার অতীব প্রিয়, দেখো এই এই কারণে আমি বিষয় ভোগ থেকে মানে দূরে সরে এসেছি, তা এখন তোমার মাতামহের আবার পুনরায় আজ্ঞা হয়েছে, তিনি আশীর্বাদ দিয়েছেন যে কেউ যদি আমার যৌবন নিয়ে আমার বৃদ্ধত্ব নিয়ে যৌবন প্রদান করে তাহলে আমি আবার যৌবনত্ব প্রাপ্ত হয়ে এই বিষয় ভোগ করতে পারব, অতএব তুমি আমার একান্ত প্রিয় কিনা তা তুমি কিছুদিনের জন্য তোমার যৌবন আমাকে দাও আর আমার বৃদ্ধত্ব তুমি নিয়ে নাও। বলছে, না 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 না, ওই বুড়ো লোককে লোকেরা ঘৃণা করে তাচ্ছিল্য করে, আমিও সমস্ত বুড়ো টুড়ো হতে পারব। বলছেন, যাও, তোমার বংশে কেউ কোনোদিন রাজা হবেন, এই জন্য কৃষ্ণ কিন্তু ওই যদুর বংশে থেকে যাদব, তাই কৃষ্ণও কিন্তু কোথাও রাজা হননি, রাজা হলেই তাদের অভিসম্পদ লেগে যাবে। ওই সেই তার নিজের মাতামহকে বসিয়ে তিনি রাজ্য পরিচালনা করতেন, তিনি রাজা ছিলেন উগ্রসেন মহারাজ। এবারে হলো কি, সে দিতে চাইল না। এবারে দেবযানীর দুই কন্যার মধ্যে যদু জ্যেষ্ঠ সে দিতে চাইল না। তুর্বসুও বলল, না না না, ওই বৃদ্ধ হয়ে গেলে আমি ভালো করে খেতেও পারবো না, যা খাবো পেটে গিয়ে অম্বল হবে, আমি ওই সমস্ত চক্রে নই। তাকেও বললেন, যাও, তোমারও মঙ্গল হবে না, তুমি পিতার কথা মানলে না। এবার শর্মিষ্ঠার তিন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ হচ্ছে ধ্রুহ। ধ্রুহকে বললেন যে, হে ধ্রুহ, তুমি আমার এই বৃদ্ধত্ব নিয়ে তোমার যৌবনকে আমাকে প্রদান করো। বলছে, না না না, ওই বৃদ্ধের সময় চোখে দেখা যাবে না, কানে শোনা যাবে না, আমি ওই সমস্ত মানে চক্রে নই। এবারে মধ্যম কন মধ্যম পুত্র অনুকে বললেন, অনু বললেন আমি হব বৃদ্ধ, ও আমার দরকার নেই, আপনি আমাকে ত্যাগ করলেও আমার আপত্তি নেই, আমি ওই বৃদ্ধত্ব নিয়ে ঘুরে বেড়াতে পারবো না, সমস্ত মানে বালক বালিকারা আমাকে উপহাস করবে আর আমি বুড়ো হয়ে ঘুরে বেড়াবো, ও আমি হবে। এবারে একেবারে কনিষ্ঠ পুত্র পুরুকে বললেন, হে পুরু, তোমার সব ভ্রাতারা তো আমাকে তিরস্কার করলো, বৃদ্ধত্ব কেউ গ্রহণ করতে চাইল না, তুমি সর্বকনিষ্ঠ পুত্র আমার, তা তুমি কি তাদের সঙ্গেই যাবে না তোমার কি মত, তোমারটাও আমি শুনে রাখ। তা বলছে সে কি, আপনি আমার পিতা, আপনি আমার কাছে ভগবান, আপনার আত্মজ আমি, আপনার আত্মা থেকে আমার জন্ম হয়েছে, অতএব আপনি যা বলবেন, আপনি আমার মানে যৌবন কি, আপনি যদি আমার প্রাণটাও যদি চান তাহলেও আমি আপনাকে তা প্রদান করব। এত মানে খুশি হয়ে পুত্রকে আলিঙ্গন করলেন। তারপরে ওই পুরু, সর্বকনিষ্ঠ পুত্র পুরু, তার পিতা যযাতিকে যৌবন প্রদান করে নিয়ে তিনি একেবারে বৃদ্ধ হয়ে গেলেন। এবারে তিনি বহুকাল বহুকাল সংসার আদি করলেন, 1000 বৎসর পর্যন্ত তিনি এই পৃথিবীর ভোগৈশ্বর্য ভোগ করলেন ওই কনিষ্ঠ পুত্র পুরুর যৌবন নিয়ে। একদিন তিনি দেবযানীকে বলছেন, বলছে জানো দেবযানী, একটি উপাখ্যান আছে। এবার নিজের চরিত্র বলছেন, বলছেন কোনো কারণবশত এক ছাগি এক কূপের মধ্যে পড়ে গিয়েছিল, নিজের চরিত্রটাই পুরো বর্ণন করছে। এক কামুক ছাগ তাকে উদ্ধার করলো, শিং দিয়ে কষ্ট করে সেই কূপ খুঁড়ে তাকে যে কোনো প্রকারে উদ্ধার করল। এবারে সেই ছাগি সন্তুষ্ট হয়ে বলছে যে হে পতিদেব, আমি তোমাকে পতিরূপেই স্বীকার করে নিয়েছি। সেই ছাগকে বলছে ছাগি। তারপরে একে অপরের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন করালো, তাদের যে মালিক ছিল সেই ছাগলের যে মালিক, অনেক ছাগলের পাল ছিল। তারপরে হলো কি যে সে একবার অন্যান্য ছাগিদের সঙ্গেও সেই সমস্ত সহবাস আদি করায়, সে একদিন ভীষণভাবে ক্রোধিত হয়ে তাদের যে মালিক সেই মালিকের কাছে গিয়ে বলছে যে হে পিত, আপনি আমাদের আমাকে বিবাহ দিয়েছেন এই ছাগের সঙ্গে, সে অন্যের সঙ্গে এই প্রকার অধার্মিক ক্রিয়াকলাপ কেন করে? বলছেন আচ্ছা এত বড় সাহস! এবারে যে তাদের মালিক ছিল সে আবার একজন ব্রাহ্মণ, অনেক বিদ্যার অধিকারী, তার অধিকার তার ছিল, কিন্তু সে ছাগল সব পোষে। সে ব্রাহ্মণ এক তীক্ষ্ণধার অস্ত্র নিয়ে তার অন্ডকোষ দুটোকে বের করে নিল। এবারে সেই ছাগ তখন বলছে যে হে পিত, আপনি আমাকে যে এভাবে মানে আমার শরীরের হানি করলেন, এতে তো আপনার কন্যা এই ছাগি সে তো আর বিষয় ভোগ করতে পারবে না, তার অনেক বিদ্যার অধিকারী ছিল তো সেই ব্রাহ্মণ, সেই অন্ড দুটো আবার সংযোজন করে দিল। বলছেন যাও। তা হে দেবযানী, এই সংসার ভোগ এ যতই কিছু করা যাক না কেন, এ কোনো কালেই পরিপূর্ণ হয় না, অতএব আমি এই সংসার থেকে এখন বিদায় নিতে চাই। এটা বলার অভিপ্রায় এটাই, প্রসঙ্গটা মানে শুনতে একটু খারাপ লাগে, এটা যদিও আমরা সব সাধুরা আছি তো যার জন্য বিষয়টা বলা গেল, কিন্তু বাইরে যখন সপ্তাহ হয় তখন সেখানে এই সমস্ত কথা মানে বিস্তারিত কি এগুলোকে স্পর্শই করি না, সাধু সমাজে এগুলো সব খুলে আলোচনা করা যায়। এবারে তিনি কি করলেন, দেবযানীর মনটাকে একটু মানে সংসার থেকে পৃথক করে নিলেন মায়ার থেকে। দেখতে দেখতে তিনি কি করলেন, দ্রুহকে দক্ষিণ পূর্ব দিক দিয়ে দিলেন, মানে কিছুটা দক্ষিণ পড়ছে কিছুটা পূর্ব দিক পড়ছে, এইভাবে দ্রুহকে দিলেন। এই জায়গাগুলো কিন্তু ভালো না, এই যে বাকি চার পুত্রকে যেগুলো দিচ্ছেন সেখানে সব জায়গায় অসুবিধা আছে, কোন কোন পুত্রকে এমন জায়গায় দিয়েছেন যে সেখানে যানবাহনের ব্যবস্থা নেই। আর কি করলেন, তিনি যদুকে দক্ষিণ দিক দিলেন এবং সেখানে কেউ কখনো যানবাহনে যেতে পারেন, তাকে হেঁটেই সবকিছু মানে সফর করতে হয়, এমন জায়গা দিলেন। আর মানে তুর্বসুকে পশ্চিম দিক দিলেন, সেখানে মরুভূমি প্রদেশ। আর অনুকে উত্তর দিক দিলেন, আর পুরুকে তিনি শশাগরা পৃথিবীর রাজা করে দিলেন। দিয়ে তিনি দেবযানীর সঙ্গে তপস্যা করে পরে প্রভুকে প্রাপ্ত হয়েছিলেন। আর এই বংশেই হে পরীক্ষিত, এই বংশেই সেই শর্মিষ্ঠার পুত্র পুরু সমস্ত পৃথিবীর রাজা হলেন। আর এই পুরু বংশে আবার দুষ্মন্তের জন্ম হয়। এই দুষ্মন্ত আবার শকুন্তলাকে বিবাহ করে। বলছেন তিনি আবার কে? বলছেন সেই শকুন্তলা, সে আবার আরেক ঘটনা, বিশ্বামিত্র এবং মেনকা অপ্সরা থেকে উৎপন্ন হয়েছিল এই শকুন্তলা। এবারে তাদের জন্ম হওয়ার, এই শকুন্তলার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মেনকা ছে তো বারবণিতা বেশ্যা স্বর্গের উর্বশী, সে কি করলো, দেখে এ তো ঝঞ্ঝাট, ওই বনপ্রদেশে ছেড়ে দিয়ে চলে গেল। তার পাশে ঋষি কণ্বের আশ্রম ছিল। কয়েকদিন হয়ে গেল, প্রায় সপ্তাহখানিক হলো, সেই অনেক পাখিরা দেখে যে এই মানবের বাচ্চা, এক ছোট্ট শিশু, সে এখানে পড়ে আছে। কিছু শকুন, কিছু কাক, কিছু চিল, কিছু ভালো ভালো পাখিরা তাকে ওই পাখনা দিয়ে ঘিরে রাখে, যাতে রৌদ্র না পড়ে, বৃষ্টি না লাগে। তার কিছুটা দূরে সরোবর ছিল। ঋষি কণ্ব তিনি নিত্য ওই সরোবর থেকে স্নান করে গিয়ে দেখেন এই পাখিরা দেখছি কয়েকদিন ধরে ভিড় করে থাকে, কি ব্যাপার। তিনি গিয়ে দেখছেন কি, কণ্ব ঋষি পক্ষীদের সম্মুখে যখন গিয়েছেন, পক্ষীরা একটু দূরে দূরে চলে গেছেন, মানুষ দেখলে যেমন হয়। গিয়ে দেখছেন যে এক স্বর্ণের মতন উজ্জ্বল এক কন্যা। তিনি চিন্তা করলেন এ পাখিরা কি করে পালন করবে, এই জন্য শকুন্তলা মানে কিছু শকুন পক্ষী এদেরকে মানে রক্ষা করার জন্য নাম হলো শকুন্তলা। এই শকুন্তলা ছোট্ট তখন নিয়ে ঋষি নিজ আশ্রমে আনলেন, আর সেখানেই সে ধীরে 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 বড় হল, অতীব সুন্দরী দেখতে। অকস্মাৎ সেখানে দুষ্মন্ত রাজা, তিনি একবার মৃগয়া করতে গিয়ে, মৃগয়া করতে যেতেন আগেরকার দিনের সব রাজারা, কিন্তু ওই মাঝে মাঝে জঙ্গলের মধ্যে ঋষিদের আশ্রম দেখলেই ওনাদের জল পিপাসা লাগুক বা না লাগুক, সাধুর দর্শনও হয়ে যাবে, জলপানও হয়ে যাবে, একসঙ্গে দুটো কাজ। রাজা দুষ্মন্ত তিনি এলেন, কিন্তু সে সময় ঋষি আশ্রমে ছিলেন না। আমরা মহাভারতে কিন্তু পূর্ণরূপে আস্বাদন করেছি, ঋষি বাইরে ছিলেন একদিনের জন্য। রাজা দুষ্মন্তকে দেখে শকুন্তলা আদর সৎকার আদি সমস্ত কিছু করলেন, তার ব্যবহারে পরিচয় হল, এবং তিনি বললেন যে আমি মানে ঋষি কর্ণের পুত্রী নই। প্রথমে মহাভারতে পুত্রী বলে বলেছেন, কিন্তু ভাগবতে তো আরো সুন্দর মানে ছেটে সারাংশ নিয়েছেন, অতএব অত বাড়তি কথা আর এখানে নেননি। এখানে বলেছেন, জয়াতি বলছেন যে আপনার ব্যবহারে হে দেবী, আপনার মধ্যে ক্ষত্রিয়ানি ভাব রয়েছে, আমার মনে হচ্ছে যে আপনি কোনো ক্ষত্রিয় কন্যা হবেন। তখন শকুন্তলা বললেন, হে রাজন, আপনি একেবারে ঠিক কথাই বলেছেন, আমি ক্ষত্রিয় কন্যা। বিশ্বামিত্র ঋষি কিন্তু ক্ষত্রিয় ছিলেন, তিনি তপস্যা করে মানে ব্রাহ্মণ হয়েছে, কেন সে বিষয়ে আমরা মহাভারতে শ্রবণ করেছি। সেই ঋষির সঙ্গে যখন কোনো শক্তিতে না পারল সেই গাভী হরণ করতে গিয়ে, তখন তিনি বললেন যে আমার এই ক্ষত্রিয় কুলকে এবং আমি যে ক্ষত্রিয়ত্ব নিয়ে যে আমার যে গর্ব, আমি এখানে চূর্ণ করলাম, আমি দেখলাম এই সাধুরাই হচ্ছে সর্বশক্তিশালী, অতএব আমি এখন থেকে এই সাধুদের মার্গকেই অবলম্বন করলাম। এমনভাবে তপস্যা করলেন যে তাকে ব্রাহ্মণ আখ্যা দিতে ব্রাহ্মণগণ পর্যন্ত বাধ্যতা স্বীকার করলেন। তাহলে তিনি এক প্রকার ক্ষত্রিয় বললেন, আপনি ঠিকই বলেছেন, আমার এইভাবে জন্ম। রাজা দুষ্মন্ত বলছেন যে আমি তোমাকে নিজের পত্নী রূপে পেতে চাই। বলছে ঠিক আছে। তারা নিজেরাই গন্ধর্ব বিবাহ করলেন মাল্লা অর্পণ করে। ওই রাত্রে তার সঙ্গে সহবাস হলো, গর্ভাধানও হয়ে গেল, এবারে তিনি চলে গেলেন। এবারে ঋষি যখন ফিরে এলেন, কন্ড ঋষি, তার সম্মুখে আর তিনি যান না শকুন্তলা। লজ্জাবোধ হচ্ছে যে আমি তাকে পিতা, আমার পিতা হিসাবেই আমি মানি, আমাকে লালন পালন করেছেন, আমাকে বড় করেছেন, আমি এরকম কর্মটা করলাম এটা ঠিক নয়। ঋষি কর্ণ যোগ অবলম্বন করে সমস্ত কিছু বুঝতে পারলেন এবং বললেন, নিজে গিয়ে বলছেন, পুত্রী যা হয়েছে এ প্রভুর ইচ্ছায় আর আমার ইচ্ছাতেই হয়েছে, তোমার কোনো দোষ নেই। এবারে যথাসময়ে কি হলো, সেই কর্ণ ঋষির আশ্রমে কর্ণ সুকুমারস্য বনে চক্রে সমুচিতা ক্রিয়াহা বদ্ভা মৃগেঙ্গাং তরসা কিড়ন্তি স্ম সবালক। দেখতে দেখতে এক কুমারের জন্ম হলো ওই শকুন্তলার গর্ভ থেকে। তার জাত সংস্কার করলেন ঋষি কর্ণ। তারপরে সে যখন একটু বড় হয়েছে, 4-5 বছর বয়স, একেবারে ছোট, তখন সে করে কি করে, কিরতি সবালক, সে খেলা করে কি মৃগেন্দ্রাং তরসা, মানে বড় বড় সিংহদের বনের থেকে ধরে নিয়ে আসে, বিশাল বড় বড় সিংহ, তাদেরকে ধরে নিয়ে আসে, গলা ধরে টেনে টেনে নিয়ে আসে, নিয়ে এসে তাদের সঙ্গে খেলা করে সেই ছোট্ট বালক। এই দৃশ্য দেখে সকলে বড় আশ্চর্য হয়ে যেত, এই বালক কেমন বীর যে সিংহের শাবকগুলো তো দুই বগলে দুটো ধরে নিয়ে ঘুরে বেড়ান ছোট্ট বালক, আর সিংহ আসলে তাকে আবার যেমন বালকেরা ক্রীড়া করে তাকে কিল ঘুষি মেরে, আর সেই সিংহ আর সেই ব্যাঘ্রগুলো মানে পাগুলো উঁচু করে তার কাছেই শুয়ে থাকে। শুকমুনি বলছেন, হে পরীক্ষিত, এই ভরত, এই পুত্রের নামই হলো ভরত, যাকে দুষ্মন্ত ভরত বা শকুন্তলার পুত্র ভরত রূপে বলা হয়েছে, ইনি সাক্ষাৎ ভগবান অংশে তার জন্ম, সেই জন্যই তার এত পরাক্রম। আর তারপরে কি হলো, এই ভরত সম্রাট হয়ে মানে গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী পর্যন্ত 55টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর যমুনার তীর থেকে একেবারে যমুনোত্রী পর্যন্ত তিনি 78টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। কিন্তু তার মাতা, এ তো আমি আগেই বলে নিলাম, তার মাতা যখন তাকে নিয়ে গিয়েছিলেন সেখানে কিন্তু মানে দুষ্মন্ত ভুলেই গিয়েছিলেন, তাকে গ্রহণ করতে চান, অনেক কথা বললেন, বলছেন না না আমি স্ত্রী জাতিকে বিশ্বাস করি না, আমার তো মনেই পড়ছে না। এখানে ঋষির অভিশাপ ছিল, সে তো আবার টিকার মধ্যে বলতে হবে, আমরা মূলেই বলি, ঋষির অভিসম্পাদের কারণে রাজা ভুলেই গিয়েছিল, অনেক মিনতি করার পরেও মানতে রাজি হলেন। ঋষি কর্ণের যে শিষ্যরা পৌঁছাতে গিয়েছিলেন তারা তো ওই রাজ্য পর্যন্ত এই শকুন্তলা এবং ভরতকে ছেড়ে তারা তো আশ্রমে ফিরে গিয়েছিলেন। সর্বসমক্ষে তিনি মেনে নিলেন না কথাটা, এবারে ক্রোধে মানে দুঃখিতা অন্তকরণে শকুন্তলা যখন ছোট্ট বালক ওই ভরতকে নিয়ে চলে যাচ্ছিলেন, অকস্মাৎ দৈববাণী হলো। দৈববাণীতে বলছে, হে রাজন, এ তোমার নিজেরই পুত্র, তুমি তাকে কেন এইভাবে তাচ্ছিল্য করছো, তোমারই পুত্র, তুমি গ্রহণ করো। আকাশবাণী হলে সমস্ত সভাসদগণ মন্ত্রীরা বললেন, প্রভু এই আকাশবাণী তো ভগবান করে থাকেন, অতএব আপনার তাকে গ্রহণ করা উচিত, আপনি তাকে গ্রহণ করুন, আপনার গ্রহণ না করলে এটা অনুচিত হবে। বলছেন যে আমি জানি এ আমার পুত্র ভরত। বলছেন তাহলে আপনি এমন বললেন কেন? বলছেন আমি যদি তাকে স্বেচ্ছায় সকলের সম্মুখে তাকে যদি গ্রহণ করতাম তাহলে আমার প্রজাকুল এবং সমস্ত সৈন্য সামন্তগণ আমার মন্ত্রীগণ তারা বলতো যে শকুন্তলা দেখতে অপূর্ব সুন্দরী, সেই কারণে সে ইচ্ছা করেই গ্রহণ করেছে। এখন যখন প্রভুর আজ্ঞা হয়েছে, প্রভু আদেশ দিয়েছেন আকাশমার্গ থেকে, আর আপনারা যখন সল্লাছে আমাকে কথা বলছেন, অতএব এখন আমি তাকে গ্রহণ করলাম। তাই এই ভরত পৃথিবীর বুকে মানে এমনভাবে রাজত্ব করলেন যে সমস্ত দিকে জয় জয়কার একেবারে। তিনি 27,000 বৎসর কাল পর্যন্ত এই পৃথিবী পরিচালনা করলেন। 27,000 বছর কাল। এবারে তিনি বিবাহ করেন বিদর্ভ দেশের রাজা তিন কন্যাকে। এবারে তিন কন্যাকে বিবাহ করলে তাদের যে সমস্ত পুত্র আদি উৎপন্ন হয়েছিল তিন বোন তার। রাজা ভরত বললেন, দেখো আমার পুত্র তার স্ত্রীগণকে বলছে, স্ত্রীত্রয়কে বলছেন, দেখো আমার পুত্রেরা আমার মতো হয়নি। এবারে তার স্ত্রী তিনজন স্ত্রী তারা তখন চিন্তা করছে, কি জানি মহারাজ ভরত বোধহয় আমাদের ত্যাগ করবেন। তারা কি করলেন, ওই নিজেদের পুত্রদের নিজেরাই বধ করে ফেললেন। এবারে বধ করে ফেললে এবারে তাদের আর পুত্র নেই, রাজা হবে কে, রাজা হবে কি? আর তারা ওই রানিত্রয় কেন বধ করলেন, তারা চিন্তা করছেন আমরা যদি এই পুত্ররা ভালো হয়নি, তাদের স্বভাব চরিত্র ভালো হয়নি, তাই বোধহয় মহারাজ আমাদেরকে ত্যাগ করতে পারেন। অতএব আমরা আমাদের স্বামী কর্তৃক পরিত্যক্ত হওয়ার থেকে আমার পুত্রগণকে আমরা বিনাশ করি, সেই অভিপ্রায়। এবারে দেখুন, মানে অলৌকিক ঘটনা সব। পরে তিনি পুত্র প্রাপ্ত হওয়ার জন্য মরুৎসম নামক এক যজ্ঞ করলেন ভরত মহারাজ, যে আমাকে পুত্র প্রয়োজন। এবারে মরুৎগণ প্রসন্ন হয়ে ভরদ্বাজ নামক এক পুত্র তাকে প্রদান করলেন। ভরদ্বাজ অতীব অপূর্ব সুন্দর, তার ছোট্ট শিশু প্রদান করেছেন। এবারে পরীক্ষিত মহারাজ আবার একটা ফ্যাকড়া বের করলেন, বলছেন মহারাজ এই ভরদ্বাজকে এনে কোথার থেকে দিলেন, আপনি তো গর্বের কথাও বললেন না, গর্ব সঞ্চার হলো না, ভরদ্বাজ কোথায় আকাশ থেকে আসলেন? বলছেন সে এক অলৌকিক ঘটনা। বলছেন আমি সেটা শুনবো। বলছে সেটাও শুনবে, আচ্ছা শোনো। বলছেন বৃহস্পতি সে একবার কামমোহিত হয়ে কি করলো, নিজ ভ্রাতা উত্তত্ত, সেই উত্তত্তের পত্নী তিনি গর্ভবতী ছিলেন, তিনি সে সময় কামাসক্ত হয়ে তাকে মৈথুন করার ইচ্ছা তার মধ্যে জাগে। নিজের মানে ভ্রাতার পত্নীকে, তিনি আবার গর্ভবতী। এবারে কি হয়েছে, মানে গর্ভ তিনি তখন তাকে মৈথুন করার জন্য যখন একেবারে তৈরি হয়ে গেছেন, তখন ওই তার নাম ছিল আবার মমতা, উত্তত্তের পত্নী মমতার সঙ্গে যখন সম্ভোগে রত হচ্ছেন, তখন ওই গর্ভ মধ্যে স্থিত বালকটি বলছেন যে জ্যাঠাজি আপনি এ কি করছেন, এ সমস্ত কুকর্ম করবেন না। বলছেন আরে তুই অন্ধ হয়ে যা। এবারে গর্ভ মধ্যে সে অন্ধ হয়ে গেল। আর বৃহস্পতি সে কি করলো, মানে একেবারে জোরপূর্বক তার সঙ্গে সেই ক্রিয়া করলো, বলপূর্বক গর্ভাধান করলো। এবারে বলপূর্বক মানে গর্ভধারণ করলে উত্তত্ত পত্নী মমতা ভীত হয়ে বৃহস্পতির সন্তানকে ত্যাগ করছে। এবারে বৃহস্পতি বলছেন আরে তুমি এক মূর্খা, আমার পুত্রকে কেন ত্যাগ করছো? বলছেন না, আমার পতি মানে আপনার কনিষ্ঠ ভ্রাতা সে মানে যদি জানতে পারে তাহলে আমাকে সে ত্যাগ করবে, অতএব আমি আপনার সন্তানকে ত্যাগ করছি। সে কোনো কথাই শুনবে না, তাকে ত্যাগ করলো। এবার ত্যাগ করলে ওই ত্যাজ্য পুত্রই হচ্ছে ভরদ্বাজ। এই ভরদ্বাজের অপর নাম হচ্ছে বিতত। এই বিততের বংশ এবার আগে চলল। এবারে এই বংশেই আবার ধীরে ধীরে রন্তিদেবের জন্ম হয়। সেই রন্তিদেব আবার পরম ধার্মিক এবং মানে পর দুঃখে তার হৃদয়টা কেঁদে ওঠে। একবার রাজ্যে অরাজকতা হলে তার তো আর কিছুই নেই, খেতেও পান। 48 দিন চলে গেল, 49 দিনের দিন তার কাছে কিছু পানীয়, কিছু খাদ্য, কিছু ঘৃত, এই সমস্ত কিছু মধু, এই সমস্ত কিছু সামগ্রী এসেছে। আসলে এবারে তিনি যখন সেগুলো বণ্টন করে মানে খেতে মানে সবে পেতে যাবেন, সে সময় এক ব্রাহ্মণ আসে, বলছেন হে মহারাজ, হে রন্তিদেব, আমি তো একেবারে না খেয়ে এখনই মারা যাব। বলছে ঠিক আছে আপনি দেন, তাকে দিয়ে দিলেন। তার একেবারে পেট যখন পূর্ণ হলো, তিনি তো আশীর্বাদ দিয়ে চলে গেলেন। আশীর্বাদ দিলে কি হবে, এদিকে তো তার অবস্থা খারাপ, তার তো পেটে কিছু নেই, 48 দিন হয়ে গেছে, 49 দিন হয়েছে। তিনি আবার যাচ্ছিল ভাগ করে যখন খেতে গেছেন, এক শূদ্র কোথার থেকে এসে বলছেন প্রভু মহারাজ আমাকে কিছু খেতে দিন, সেগুলোও দিয়ে দিন, সেগুলোও দিয়ে দিলেন। এবারে অল্প কিছু মানে জল বেঁচেছিল। অকস্মাৎ এক চণ্ডাল কিছু কুকুরদের সঙ্গে করে নিয়ে আস, সে বলছেন, মহারাজ মহারাজ আমি খুব পিপাসা, আর আমার এই কুকুরগুলো তো বহুকাল কিছু খাই না, নিজেই খেতে পাচ্ছে না, আবার কোথা দিয়ে কত কুকুর নিয়ে এসে। তা আপনি এক কাজ করুন, আমাদের কৃপা করে কিছু খেতে দিন। যা ছিল ওই কুকুরদের অবশিষ্ট জল ছিল তাও ওই সেই চণ্ডাল, মানে সঙ্গে যে কুকুরের সঙ্গে যে চণ্ডাল ছিল তাদের চারক খেয়ে নিল, কোনো ইয়ে নেই, সব অবস্থাতেই তার মানে সন্তুষ্ট। কেউ গালি দিলেও কোনো ব্যাপার নেই, কেউ স্তুতি করলেও কোনো ব্যাপার নেই, তিনি সকলের প্রতি সমভাবাপন্ন ছিলেন। তিনি ওই কুকুর আর ওই ব্রাহ্মণ আর সেই মানে শূদ্র চণ্ডাল তাদের মধ্যে সাক্ষাৎ প্রভুকে দর্শন করতেন। সমস্ত জীবের মধ্যে এই রাজা রন্তিদেব তিনি প্রভুকে দেখতেন। আহা, প্রভু যদি পান তাহলে আমি তৃপ্ত হব, প্রভু তৃপ্ত হলে আমি তৃপ্ত হব। সেখানে এই যে মানে একবার ব্রাহ্মণ একবার শূদ্র একবার চণ্ডাল রূপে আসলেন, তারা হচ্ছেন মানে মুখ্য দেবত্রয় ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, তারা পরীক্ষা করতে এলেন। দেখতে দেখতে তারা মানে তার সম্মুখে প্রকাশ হলেন, বলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি জয়। তাদের এই হাবভাব দেখে তিনি ভীষণভাবে খুশি হলেন, ভীষণভাবে খুশি হয়ে ওই দেবত্রয় তাকে আশীর্বাদ দিলেন। তাদের আশীর্বাদ প্রাপ্ত হলে তো তাদের ধাম প্রাপ্ত হবেন, বিষ্ণু ধাম প্রাপ্ত হবেন। অন্তিম সময়ে রাজা রন্তিদেব বহু কষ্ট করে সমস্ত জীবের মধ্যে তিনি সমভাব প্রকাশ করেছিলেন এবং অন্তিম সময়ে তিনি সপরিবারে সেই প্রভুর ধামে চলে গিয়েছিলেন। আর এই বংশেই মানে সংক্ষেপে বর্ণনা করতে হচ্ছে, নবম স্কন্দ নাম বলতে বলতে মানে চতুর্দিকে অবস্থা খারাপ হয়ে যাবে, এত নাম বর্ণন করেছেন। এই বংশেই মানে হৃদিকের জন্ম হয়। এই হৃদিকের আবার তিন পুত্র, দেবমীর, শতধনু, মানে আমরা যে শতধন্যা বলি ওই একই নাম, তার ভালো নাম মানে মূলের ভিতরে শতধনু বলেই বলা হচ্ছে। তাহলে হৃদিকের পুত্র হচ্ছে তিনজন, দেবমীর, শতধনু আর কৃতবর্মা। আর দেবমীরের পুত্র এই সুর, এই সুরের পুত্র আবার দশজন। এই দশজন পুত্রের মধ্যে প্রথম পুত্র, জ্যেষ্ঠ পুত্র হচ্ছে বসুদেব। এই বসুদেব তিনি যখন জন্মগ্রহণ করেন একেবারে দেবতাগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, কিন্নরগণ তারা পুষ্প বর্ষণ করেন আর বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়েছেন। তাহলে বসুদেবের জন্মকালে কেন এই ডঙ্কা আদি বেঁচেছিল তাকেই লক্ষ্য করে ভগবান আসবেন সেই জন্য। তাহলে তার প্রথম পুত্র গেল মানে সুরের প্রথম সুরসেনের প্রথম পুত্র গেল বসুদেব, দেবভাগ, দেবত্রবক, আনক, সৃঞ্জয়, শ্যামক, কঙ্ক, শমিক, বৎসর এবং বৃক। তার আবার পাঁচজন ভগিনী ছিল, মানে বসুদেবের মানে সুরসেনের কন্যা ছিল পাঁচজন। মূলের মধ্যে পঞ্চপুত্রী বলেই উল্লেখ করেছেন, কেউ কেউ দশজনও বলে, কিন্তু মূলে যা আছে সেটা নিয়ে চলাই আমাদের ভালো। মূলে পাঁচজন কন্যার কথা বলেছেন, তার মধ্যে হচ্ছে পৃথা মানে কুন্তী দেবী, শ্রুতদেবা, শ্রুতকীর্তি আর শ্রুতশ্রবা আর রাজাদি দেবী, এই পাঁচজন। কেউ দন্তবক্রের মা আছেন, কেউ শিশুপালের মা আছেন, আর পৃথা সাক্ষাৎ পঞ্চপাণ্ডবের মা, কর্ণের মা। পরীক্ষিত মহারাজ বললেন, এই পৃথা মানে কুন্তী দেবী তিনি তো আমাদেরই, আমাদের মানে নিজের, আমাদের প্রপিতা মহি, তা তিনি কি করে, তার চরিত্রটা আমি যৎকিঞ্চিত জানতে চাই। বলছেন, দেখো তার যখন জন্ম হলো এই সুরসেনের এক মিত্র ছিল, সে হচ্ছে কুন্তী ভোজ রাজা, সে আবার নিঃসন্তান ছিল, তাই পৃথাকে তাকে সম্প্রদান করলো, সম্প্রদান মানে দান করলো। এবারে পৃথা সেখানেই বড় হতে লাগলো। আর তার নাম কুন্তী কেন হলো, ওই কুন্তী ভোজ রাজা নিজের পুত্রী রূপে নিয়েছেন সেই জন্য তার নাম দেওয়া হলো কুন্তী। সে একবার দুর্বাসা ঋষিকে একেবারে ভয়ঙ্করভাবে উঠে পড়ে সেবা করেন। আর এই দুর্বাসা ঋষির সেবা করা কিন্তু বড় খুব মানে ঝঞ্ঝাটের কাজ। আমরা মহাভারতে পড়েছি সেই রাজার কাছে আসতেন, বলে আমি ক্ষুধার্ত, আমাকে অনেক খেতে দিতে হবে। এবার যখন খাবেন তা যে কত খাবেন গিরিরাজ বাবার মতন ঠিক নেই, খেয়ে দিয়ে এবার যা থাকবে পেটে মাথায় গায়ে মেখে হাঁটে চলে যেতেন। আবার কখনো বললেন যে আমি প্রসাদ পাবো, আমি ভীষণ ক্ষুধার্ত, তৈরি করো। পৃথা তো একেবারে সুন্দরভাবে তৈরি করে তিনি স্নান করে এসে বলছেন, না আমার খিদা নেই। আর দুর্বাসা ঋষি এইরকমই মানে বড় আশ্চর্য ধরনের লীলা করে থাকে। এই সমস্ত সহ্য করেও পৃথা তার সেবায় সন্তুষ্ট রেখেছিলেন। ঋষি দুর্বাসা সন্তুষ্ট হয়ে বললেন, আমি তোমাকে এক অমোঘ মন্ত্র দিচ্ছি। সেই মন্ত্র প্রদান করলেন, বললেন, হে পুত্রী, তুমি এই মন্ত্র জপ করে যে দেবতাকে চাইবে তুমি প্রাপ্ত হবে। দেখুন দুর্বাসা ঋষির দূরদর্শিতা কেমন। এই যে দুর্বাসা ঋষি যে মানে আমরা অম্বরীশ চরিত্রে শ্রবণ করেছি, তিনি তার থেকে ভয়ভীত হয়ে পালিয়েছিলেন, তা নয়। এই দুর্বাসা ঋষি তিনি মানে ত্রিকালজ্ঞ মুনি, ইনি সমস্ত কিছুই জানেন। ইনি কেন করেছেন? শুধু ভক্তের মহিমাকে বর্ধন করার জন্য। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বংশ ধ্বংস হয়েছিল কেন? এই দুর্বাসা ঋষির অভিশাপে। তিনি সাধারণ কেউ নন, তিনি তো ইচ্ছাকৃতভাবে ভক্তের মহিমাকে বর্ধন করানোর জন্য অম্বরীশ মহারাজের সঙ্গে ওই প্রকার ব্যবহার করেছেন। টিকাকারগণের অভিমত, তিনি সাধারণ কেউ নন। তিনি এমন দূরদর্শিতা ছিল, তিনি জানতেন এই পৃথা মানে কুন্তির বিবাহ হবে ওই পাণ্ডুর সঙ্গে। পাণ্ডু সে তো স্ত্রী সহবাসে গমন করলেই তার মৃত্যু হবে, অতএব এই মন্ত্র তাকে প্রদান করা উচিত। কেমন দূরদর্শিতা, তিনি পূর্বের থেকেই জেনে যেতেন, তাই ওই অমোঘ মন্ত্র দিলেন। সেই মন্ত্রের দ্বারাই তিনি কর্ণকে প্রাপ্ত হলেন কুমারী অবস্থায়, সূর্যদেবের কৃপায়। তাকে আবার গোপনে জলে ভাসিয়ে দিতে হল। তারপরে তিনি সেই পাণ্ডুর পত্নী হয়েছিলেন, সেখানে এই পঞ্চপুত্র প্রাপ্ত হয়েছিলেন, নিজে তিনটি, দুটি তার মানে অন্য যে মাদ্রী ছিল তাকে লক্ষ্য করে নকুল সহদেব প্রাপ্ত হয়েছিলেন ওই মন্ত্রের প্রভাব। তার চরিত্র যৎকিঞ্চিত এখানে উদ্ধৃতি করলেন, আমরা ক্রমে ক্রমে তা সংক্ষেপে শ্রবণ করব। এই পাঁচজন ছিল ওই সুরসেনের পুত্রী। এবারে এই বসুদেবের কথা বলছেন, বসুদেবের বংশধরের বর্ণনা করছেন। তারও আবার কয়েকটি মানে সহধর্মিণী ছিলেন, তাদের মধ্যে মানে বসুদেব এবং দেবকী হতে উৎপন্ন মানে বসুদেব দেবকী থেকে ভগবান বাসুদেব উৎপন্ন হল, আর বলরাম তার অন্য স্ত্রীতে, ইত্যাদি রোহিণী আদি ইত্যাদি বর্ণনা করলেন। আর বলছেন সেই কৃষ্ণ কিন্তু বেশ মানে ভগবান কিনা, তিনি কি করেছেন শুনে ফেলো, আমি কিন্তু এই কৃষ্ণলীলা তোমাকে বর্ণন করে শ্রবণ করিয়ে শেষ করে দিচ্ছি। আপনারাও একটু মানে সাবধান হয়ে শ্রবণ করুন, কৃষ্ণ কথা সুখদেব মুনি কেমনভাবে সমাপ্ত করেছিলেন আমি সেই আকারেই বলার চেষ্টা করছি। বলছেন, হে পরীক্ষিত, যে কৃষ্ণ তোমার মাতৃগর্ভে রক্ষা করেছিলেন তিনি ওই মথুরায় জন্ম নিলেন, তিনি আবার সে আবার অনেক তত্ত্ব কথা তোমাকে আমি বলবো, তোমাকে মানে তুমি সংক্ষেপেই শোনো। তিনি আসলেন গোকুলে, গোকুলে এসে ওই বাসুদেব কৃষ্ণ হলেন। এবারে তিনি কৃষ্ণ হয়ে কি করলেন, কয়েকদিনের মধ্যেই সেই পুতনা নামক বিশাল রাক্ষসীকে বধ করে ফেললেন। তারপরে একবার সে বিশাল এক শকট ছিল, সেই শকটকে তো একেবারে লাথি মেরে ভেঙে ফেললেন পদাঘাত করে। আর কিছুদিনের মধ্যে তৃণাবর্ত নামক এক অসুরকে তিনি একেবারে বধ করলেন। তারপরে এক যখন বড় হলেন, শ্রীরাম বৃন্দাবনে চলে আসলেন কংসের অত্যাচারের ভয়ে সমস্ত ব্রজবাসীগণ, সেখানে বকাসুর, বৎসাসুর, অঘাসুর ইত্যাদি সব দেখতে দেখতে বিনাশ সেই ছোট্ট বালক কৃষ্ণ। তারপরে ব্রহ্মা একবার তার বৎসাদি হরণ করেছিলেন, সেই ব্রহ্মাজিকেও তিনি সৃষ্টি সংরচনা করে তাকে শিক্ষা দিলেন, আর ব্রহ্মাজি পরে স্তাবস্তুতি করে ক্ষমা চাইলেন। তারপরে তিনি এই ধেনুকাসুরকে বধ করলেন তালবনে গিয়ে, প্রলম্বাসুরকে বধ করলেন বলরাম আদি সকলে মিলেমিশে, আর দাবানল ভক্ষণ করলেন একবার কালীয় নাগ, বিশাল এক বড় সাপ ছিল ওই যমুনার হ্রদে, সেই সাপকে মেরে তাকে তো একেবারে ভালো করে জব্দ করে রমনক দ্বীপে পাঠিয়ে দিয়ে সেই রাত্রে হয়ে গেল, রাত্রে সেই বনে থাকলেন। এবারে বনে যখন আগুন লেগে গেল, ওই কৃষ্ণ সব আগুন পান করে ফেলল, এত বড় তার পরাক্রম, এত বড় বৈভব। আর জানো তো সেই কৃষ্ণই মানে ওই গোবর্ধন ধারণ লীলা করেছিলেন, ওই সপ্ত ক্রোশব্যাপী যে গোবর্ধন তা এক আঙুলের পরে মানে বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলি পরি ধারণ করেছিলেন। আর ওই কৃষ্ণই মানে অগণিত গোপীদের সঙ্গে রাস করেছিলেন, যা মানে ব্যক্ত করা সম্ভব নয়। তিনি রাসও করেছেন, ছোট্ট বালক কৃষ্ণ তিনি রাস করেছেন, মানে অজস্র গোপী, মানে সেখানে কোনো সংখ্যা কেউ দিতে পারেন। আর তিনি অন্তিম সময়ে সমস্ত গোপী মানে ব্রজবাসীদের বুঝিয়ে সুজিয়ে অক্রূর কাকার সঙ্গে মথুরায় আসলেন। এবারে মথুরায় এসে তিনি মথুরা লীলা করলেন, সেখানে রজকবধ, মালাকার সুদামাকে উদ্ধার, দর্জিকে উদ্ধার, সেই ত্রিবক্রা কুব্জাকে উদ্ধার, তারপরে সেই কুবলয়াপীড নামক হস্তিকে বধ, চানুর মুষ্টিকাদি বধ, তারপরে নিজ মামা কংস এবং কংসের কঙ্ক আদি যে সমস্ত ভ্রাতাবান ছিল, ওই যে বলরাম, নাঙ্গলওয়ালা বলরাম ছিল, সকলকে শেষ করে দিয়েছিলেন হাতির দাঁত দিয়ে পেটে ঢুকিয়ে। আর তারপরে সেখান থেকে তিনি মানে সমস্ত অসুরগণকে বিনষ্ট করলেন, ওই জরাসন্ধের সমস্ত অসুরগণকে। তারপরে তিনি সেখান থেকে চলে আসলেন দ্বারকায়, দ্বারকায় এসে তিনি কুরুক্ষেত্রে এসে সমস্ত মানে পাণ্ডবগণের সঙ্গে মিলিত হয়ে একেবারে দুর্মদ শক্তিশালী অসুরদের বিনাশ করলেন। তারপরে তিনি দেখলেন নিজের বংশে সমস্ত মানে সমস্ত ব্যক্তিরা প্রায় দুর্মদ হয়েছে শক্তিশালী, এরাই পৃথিবী ধ্বংসের কারণ হয়ে যাবে। তাই প্রভু কি করলেন, যেমন মানে মাসে মাসে ঘর্ষণ হয়ে অগ্নি সৃষ্টি হয়ে বনকে বিনষ্ট করে, প্রভু নিজের ইচ্ছাকৃতভাবে প্রভু ঋষি শাপাগ্রস্ত করালেন দুর্বাসার দ্বারা। তারপরে তাদের মধ্যে মৈরেয় নামক মদ্য পান করে তাদের মধ্যে ভয়ঙ্কর সমর উৎপন্ন করে দিলেন, তারা সেখানেই মৃত হলো। আর সেই সমস্ত যোদ্ধাদের পত্নীগণ সহমৃতা হলেন, আর যারা বেঁচে ছিল তারা দু চারজন সকলে ভগবান বললেন যে তোমরা এই সমস্ত আমার মহিষীদের রাধারানীর সঙ্গে দেখা করিও, টিকাকারগণের অভিমত। আর বাকি অর্জুনের সঙ্গে কিছু চলে এসেছিলেন, তারপরে তিনি যদুবংশ আদি ধ্বংস করার পরে তিনি স্বধামে গমন করেছিলেন। এই হল কৃষ্ণলীলা। পরীক্ষিত মহারাজ মাথায় হাত দিয়ে বললেন, বলছেন হে গুরুদেব, আমি এতদিন ধরে এই চার দিন হচ্ছে আমি অনাহারী, না খেয়ে না দিয়ে রয়েছি, আমার কোনো কষ্ট নেই। আর কেন কষ্ট নেই, আপনি কৃষ্ণ কথা বলেছেন, কিন্তু আমাকে যিনি আমার মাতা উত্তরার গর্ভে সেই মানে অস্ত্র দিয়ে সুদর্শন চক্র দিয়ে রক্ষা করেছিলেন, আমি মানে তার কথা শুনব, আমি সেজন্য এই চার দিন কীভাবে কেটে গেছে সেই আনন্দে আমি নিজেই জানি না। আর আপনি কৃষ্ণ কথা বললেন তো একবারে পাঁচ মিনিটও লাগলো না, দু মিনিটে কৃষ্ণ কথা বলেছে। না 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 প্রভু, আমি আপনার চরণ ধারণ করে বলছি, আমি আমার রক্ষাকর্তা এবং সমস্ত জগতের পরম দয়ালু পরম কৃপালু প্রভু, সেই প্রভুর চরিত্র আমি আপনার শুনতে চাই, আমি আপনার এই চরণ ধরে মিনতি করছি, আপনি আমার সঙ্গে কৃপণতা করবেন। বলছেন ও তুমি তাহলে কৃষ্ণ কথা শুনবে, শোনো, দশমী স্কন্ধ আরম্ভ হচ্ছে, আমরা জন্মলীলা পর্যন্ত শ্রবণ করে পাঠের বিরতি দেব, এবং আগামী দিন থেকে আমরা সেই কৃষ্ণ, সেই নটখট কৃষ্ণ, তিনি কেমনভাবে ব্রজে লীলা করেছেন সাধারণ বালকের থেকেও অতি সাধারণ হয়ে আমরা তৎসমুদায় শ্রবণ করব। তার জন্মটা তিনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন শুকমুনি। বলছেন ঠিক আছে, তুমি যখন বিস্তারিত শুনতেই চাইছ, পরীক্ষিত মহারাজ বলছেন, যদস্য ধর্মশীলস্য নিতরাম মুনিসত্তম তত্রাংশেনাবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংশোন। আমি সেই পরম বিক্রমশালী, পরম প্রতাপী এবং পরম কৃপালু, পরম দয়ালু সেই প্রভুর কথা আমি শুনতে চাই, এছাড়া আমি অন্য কিছু শুনতে চাই না। সেই যদুবংশে অবতীর্ণ হয়ে তিনি কি কি করেছিলেন, আরো বলছেন, পিবন্তন তন্মুখম বজম চ্যুত হরি কথামৃতম। আমি সেই আমার প্রভুর কথা শ্রবণ করার জন্য ক্ষুধা পিপাসা সব ভুলে গিয়ে আমি অপেক্ষা করছি, তা আপনি আমার সঙ্গে কৃপা করে কৃপণতা করবেন না। হে সুখদেব গোস্বামী, হে প্রভু, হে গুরুদেব, হে গুরু, এইভাবে সম্বোধন করে মানে শুকমুনিকে উৎসাহিত করিয়ে দিলেন। শুকমুনি বললেন ঠিক আছে, তাহলে তুমি শোনো, এই কংস সে তার নিজ পিতা উগ্রসেন মহারাজকে কি করলেন মানে বন্দি বানিয়ে ফেললেন, এমন দুষ্ট সে বন্দি বানিয়ে কারাগারে পুরে দিল, এবং যত প্রকার অত্যাচার আছে তোমাকে যিনি গর্ভস্থিত রক্ষা করেছিলেন সেই প্রভুর ভক্তদের প্রতি বিদ্বেষ, সাধুজনের প্রতি বিদ্বেষ এবং যত সব দুষ্ট ব্যক্তিরা তার হল মানে সহপাঠী, তার কোনো ন্যায় নীতি কিছু ছিল না। সে সমস্ত প্রজাগণের উপরে, আত্মীয়গণের উপরে, নারীদের উপরে পর্যন্ত অত্যাচার চালাত। রাজা উগ্রসেন মহারাজকে নিজ পিতাকে বন্দী করে সে রাজ সিংহাসনে বসে রাজমুকুট ধারণ করে যত প্রকার অত্যাচার পৃথিবীতে আছে সব করতে থাকে। এবারে সে যে বিবাহ করল অস্তিয়ার প্রাপ্তি, সেই অস্তিয়ার প্রাপ্তির পিতার নাম হচ্ছে জরাসন্ধ, সেই দুষ্ট তাকে আবার হাওয়া দেয়, দিয়ে আরো কিছু অসুর টসুর পাঠিয়ে আরো তার মাথাটা খারাপ করে দিয়ে আরো দুনিয়ার অত্যাচার করে ঘুরে বেড়ায়। সমস্ত ভক্তগণ, প্রজাগণ, যাদবগণ একেবারে ভীষণভাবে দুঃখিত হয়ে তারা প্রভুর শরণাপন্ন হল, হে প্রভু আপনি রক্ষা করুন, আমরা কি করব। তাই প্রভু কি করলেন, এই ধরিত্রী মাতা তিনি পর্যন্ত প্রভুর শরণাপন্না হলেন যে প্রভু আপনি রক্ষা করুন, এই পৃথিবীতে পাপের ভাব অত্যাধিক বেড়ে গেছে, অতএব আপনি কৃপা করুন, আমি আর ওই পাপ বহন করতে পারছি না, সহন করতে পারছি না। প্রভু বললেন ঠিক আছে, আমি যথাসময়ে আমি তার ব্যবস্থা নেব। কংস ব্যাকরণের মতে বলছেন কষ হিংসায়াম ধাতু, যার মনোবৃত্তিটাই হচ্ছে হিংসাত্মক তিনিই কংস। কষ হিংসায়াম একটা ধাতু আছে। এবারে সেই দুরাচারী এমনভাবে অত্যাচার করা আরম্ভ করল, প্রভু কি করলেন, প্রথমে যোগমায়াকে ডাকলেন। অবতার গ্রহণ করার পূর্বে উপক্রম নিয়েছে, যোগমায়াকে বললেন হে যোগমায়া, আমি তো ওই মর্তে গিয়ে অসুরগণকে বিনাশ করব আর সে সঙ্গে আমি বিভিন্ন লীলা আদি করব, তা সেই ব্রজমণ্ডলে গিয়ে তুমি তোমার মায়াকে বিস্তার করো এবং আমি যে ভগবান এটা সকলে জেনেও যাতে আবার ভুলে যায় এবং তোমার সাহায্য ছাড়া আমি সেই লীলা সুসম্পন্ন করতে পারবো না, আমার ভগবতত্ব যাতে প্রকাশ না পায় সেজন্যই তুমি যাবে। বলছেন প্রভু সে না হয় আমি গেলাম। বলছে তোমার চিন্তা নেই, তোমাকে ওই পৃথিবীতে তোমাকে সর্বত্র সকলে পূজা করবে, কোথায় কালী, কোথাও অম্বিকা, কোথাও যোগমায়া, কোথাও কাত্যায়নী, এই ধামে শ্রীরাম বৃন্দাবনে কাত্যায়নী দেবী একবারে সিদ্ধপীঠ ইত্যাদি রূপে তোমাকে পৃথিবীর সমস্ত ব্যক্তিরাই তোমাকে পূজন করবে, যাও তোমার অসুবিধা নেই। প্রথমে যোগমায়াকে প্রেরণ করলেন, সমস্ত দেবতাগণ প্রভুর সম্মুখে এলেন, বলছেন প্রভু আমরা কি বাদ যাব আপনার ওই লীলার জন্য। বলছেন ঠিক আছে, তোমরাও গিয়ে ওই যাদব কুলে অবতীর্ণ হও। আর ব্রজের কথাটাও একটু বলে নি, এই ব্রজে যে সমস্ত গোপ বা গোপী এরা সাধারণ কেউ নয়, যে সমস্ত গোপী সেই দণ্ডকারণ্য বাসী সমস্ত তেজস্বী মহাত্মাগণ তারা এলেন ব্রজের গোপী হতে। প্রভু রামচন্দ্র যখন গিয়েছিলেন প্রভু রামচন্দ্রের রূপে মোহিত হয়ে তারা চিন্তা করছেন সেই দণ্ডকারণ্যবাসী ত্রিকালজ্ঞ মুনি ঋষিগণ, যে প্রভু আপনার সেবা যদি করতে পারতাম। বলছেন ঠিক আছে, আমি যখন কৃষ্ণরূপে জন্ম নেব তখন আমার সেবায় নিযুক্ত হয়। তাই ওই দণ্ডকারণ্য সমস্ত মুনি ঋষিগণ তারা গোপী হয়ে জন্ম নিলেন, আর সমস্ত শ্রুতি সমস্ত শাস্ত্রগণ তারা মূর্তিমন্ত হয়ে ওই গোপীদের রূপ ধারণ করে ব্রজে থাকলে। এই কৃষ্ণ যে যাদের সঙ্গে রাজবিহার করেছেন তারা অন্যের স্ত্রী নয়, তারা সব কৃষ্ণগত প্রাণ, যদিও আমাদের সেই রাসের সময় পূর্ণরূপে আমরা বিস্তার করব। এবারে প্রভুর সমস্ত সহচরগণ দেবতারা যাদবদের মধ্যে বিভিন্ন বিভিন্ন স্থানে তারা এসে জন্ম পরিগ্রহ করলেন। এবারে কংস এমনভাবে অত্যাচার করা আরম্ভ করল যে সকলেই নিন্দা করে, সকলেই ঘৃণা করে। তা কংস একবার চিন্তা করছে যে আমাকে সকলে ঘৃণা করে, আমি এক কাজ করি, আমার ভগিনী আমি তাকে সুন্দরভাবে বিবাহ করি। বিবাহের জন্য পাত্র ঠিক করলেন পরম সত্যবাদী বসুদেব মহারাজ। বসুদেব মহারাজ তিনি বাক্য থেকে কখনো নড়চড় হতেন না, পরম সত্যবাদ তার চরিত্র। এই দুষ্ট কংস সে জানত, সে তার সঙ্গে সম্বন্ধ স্থাপনা করার জন্য সমস্ত কথাবার্তা হল। বসুদেব মহারাজ তিনি রাজিও হলেন দেবকীকে উদ্বাহ করার জন্য। এবারে অনেক জাক জমকের সঙ্গে বিবাহ দেওয়া হল, যাতে সকলে না বলতে পারে এই কংস কুরুপ, অন্তত একদিক থেকে তো ভালো বলুক। সুন্দরভাবে বিবাহ কার্য সুসম্পন্ন হলে তাকে যখন মানে তার শ্বশুরালয়ে দেবকীকে পাঠাচ্ছেন, তখন নিজে রথের সারথি হয়ে রথের অশ্বরজ্জু ধারণ করে তিনি নিজে চললেন। এবারে যখন যাচ্ছেন, যেতে যেতে হলো কি, অকস্মাৎ সেখানে আকাশবাণী হচ্ছে, বলছেন ওরে মূর্খ অশ্বস্তাম অষ্টম গর্ব হন্তাজাং বহসে অবুধ। ওরে মূর্খ, তুমি যাকে তোমার ভগিনীকে বহন করে নিয়ে যাচ্ছ, সে তার অষ্টম গর্ভের সন্তান তোমার কাল হবে এবং সেই তোমার মৃত্যুদাতা। এবারে যারা দুষ্ট হয় তাদের বুদ্ধি কিন্তু একটু সময়ের জন্য ভালো হলে যখনই স্বার্থের ব্যাঘাত হবে না, এক সেকেন্ডেই তা পরিবর্তন হয়ে যাবে, এক মুহূর্তের মধ্যে। এবারে সঙ্গে সঙ্গে সে তীক্ষ্ণধার অসি বের করে আর তার সেই ভগিনী দেবকীর চুলগুলো ধারণ করে টেনে ধরে রথের থেকে নিচে নামালে, নামিয়ে গলাটাকে কাটতে যাচ্ছে। বলছেন যে অষ্টম গর্ভ কি করবে, আমি তাকে এখনই শেষ করে দিলে আর অষ্টম গর্ভের কোনো প্রশ্ন ওঠে না। এবারে যখন তাকে মানে শিরচ্ছেদ করার জন্য অস্ত্র উত্তোলন করেছেন, সে সময় তার পতিদেব বসুদেব গিয়ে চরণ ধারণ করে বলছেন, হে রাজন, এ আপনি কি করছেন? আপনি আপনার ভগিনীকে বধ করবেন, এতে আপনার কি যশ হবে? লোকে বলবে এক মানে স্ত্রী বধ করেছে তাও নিজের ভগিনীকে, লোকে আপনাকে ঘৃণা করবে, লোকে আপনাকে তাচ্ছিল্য করবে। বলছেন না, এখনই এখনই আকাশবাণী হলো, তুমিও শুনেছ বসুদেব যে আমার ভগিনীর অষ্টম গর্ভ সন্তান আমার কাল, আমার মৃত্যুদাতা, অতএব আমি তাকে ছেড়ে দেবো না। বলছেন না, আমি আপনাকে মানে প্রতিশ্রুতি প্রদান করছি, অষ্টম গর্ভ নয়, সে প্রথম থেকে যতগুলি সন্তান প্রসব করবে আমি আপনাকে প্রদান করব। আপনি তো আমাকে মানেন, আপনি আমাকে বিশ্বাস করেন। তখন তার চোখগুলো একটু লাল ছিল, একটু লাল কমল। দুষ্ট কংস বলছে, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি, তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার প্রতিটা সন্তান তুমি আমাকে দেবে। দিয়ে এই শর্ত অনুযায়ী ছেড়ে দিল। কংস ছাড়ার ব্যক্তি নয়, কিন্তু বসুদেব তিনি অবিশ্বাসের পাত্রও নয়, বা সারাটা জন্ম তিনি অবিশ্বাসযোগ্য কোনো কর্মই করেন। এবারে প্রথম সন্তান হল, প্রথম সন্তান হলে তিনি নিয়ে আসলেন সুন্দর কোমল বস্ত্রের উপরে রেখে, বলছেন হে রাজন, এই আমার প্রথম সন্তান মানে দেবকীর প্রথম সন্তান, আমি আপনাকে মানে শর্ত অনুযায়ী ধর্ম অনুযায়ী আমি আপনাকে প্রদান করতে আসলাম। তখন তার একটু দয়া ভাব এলো। এবারে দয়া ভাব আসলে কি হবে, তৎক্ষণাৎ সে বলছে, ঠিক আছে বসুদেব তুমি নিয়ে যাও, অষ্টম গর্ভের সন্তান থেকে আমার ভয়, অতএব ওই অষ্টম গর্ভকেই আমি বিনষ্ট করে দেব, তুমি নিয়ে যাও, আপত্তি নেই। এবারে যখন খানিকটা চলে এসেছেন এ মতো অবস্থায়, এই যে ঘুরে বেড়ান কাজ নেই আমাদের শ্রী নারদজি, তিনি আসলেন, তিনি এসে দেখলেন, তিনি কেন আসলেন, তিনি যা করেন মানে দেখতে বা বেশ হাসিও লাগে বা মজাও আসে, কিন্তু তার তাৎপর্য থাকে অনেক গভীর। ভক্ত নারদ, তিনি বসুদেব চলে যাচ্ছেন কিছুটা এসেছেন, এর মধ্যে নারদ গিয়ে একটি মানে পুষ্প পদ্ম পুষ্প ঘোরাতে ঘোরাতে নিয়ে গিয়ে হাজির হয়েছে। কংস বলছেন, আসুন আসুন গুরুদেব আসুন, সুন্দর ব্যবস্থা করলেন সঙ্গে সঙ্গে। বলছেন সে না হয় হলো, কি হলো সব, দেবকীর কি কি ব্যাপার, আকাশবাণী হয়েছিল, তারপরে কি হলো সব, তোমাদের সভা পর্ব কি হলো? বলছেন না, অষ্টম গর্ভ আমাকে হত্যা করবে, আমি অষ্টম গর্ভকেই ওই পুত্রকেই বিনষ্ট করব, বাকি ওই বসুদেব নিয়ে যাচ্ছে। তা বলছেন, আরে মূর্খ, নারদ দেখছে যদি এখন থেকে সে ভালো হয়ে যায় তাহলে প্রভু আর অবতার হয়তো নিলেও এই দুষ্টকে মারবে না, আর এই দুষ্টর মরার দরকার। তিনি পদ্মটাকে এইভাবে তুলে বলছেন, আচ্ছা বলো তো এর এক কোথায়, এর একটা কোথায়, ফুলটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, বলছেন কেন এক এখানে, বলছে তোমার এক এখানে হলো, দেবতাদের এক ওই উল্টো দিকে হয়, তা আটটা যে কোথায় হবে তাদের গণন ক্রিয়া আলাদা হতে পারে। বলছেন তাহলে কি করব, আবার নারদ বলেন না যে ওই পুত্রকে বধ করো, বলছেন এখন তোমার ইচ্ছা, আমি তো তোমাকে ওদের হিসাবটা বুঝিয়ে গেলাম। বলছেন ওহো বসুদেব নিয়ে নারদ তো চলে গেলেন। এবারে ওই পুত্রকে আবার বধ করল এবং তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, প্রথমে ছেড়ে দেওয়া হয়েছিল। এই নারদ এসে বললেন না এই গড়মিল যদি হয়ে যায়, পাল্টে পুল্টে যদি যায়, তাকে ওই নারদের কূট যুক্তিতে আবার ওই মানে কারারুদ্ধ করা হয়েছে। এবারে ওই কারাগৃহে এই সন্তানগুলিকে বধ করা হয়েছে। আবার যখন এই ক্রমে ক্রমে যখন তাদের ছটি পুত্র বিনষ্ট করলেন, ছটি পুত্র বিনষ্ট হলে সপ্তম গর্ভ যখন আসলো, তখন মানে কি করলেন, তিনি সেই গর্ভকে কর্ষণ করে যোগমায়ার দ্বারা তিনি রোহিণী গর্ভে গিয়ে স্থাপনা করেছেন। এবারে ভগবান অষ্টম গর্ভের এখানে একটু মানে একটু বোঝার আছে, একটু গণ্ডগোলও আছে। এবারে প্রভু যোগমায়া দ্বারা দেবকীর অষ্টম গর্ভকে কর্ষণ করে রোহিণী গর্ভে স্থিত করলেন। এবারে যথাসময় প্রভু এসে তাদেরকে আগে পরিচয় প্রদান করেছিলেন যে তোমরা পূর্বজন্মে এই ছিলে, কৃষ্ণী সুতপাদ ইত্যাদি ইত্যাদি সব বর্ণনা করলেন, এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম আমি তোমাদের পুত্র রূপে জন্ম নেব, আমি এবারও আসছি। আমি এই কথা বলার পরে তোমরা এই সমস্ত বিষয়ও ভুলে যাবে। এটা অনেক সময় সেই অনেকে বলে থাকেন বা যে প্রভু জন্ম নেওয়ার পরে মানে চতুর্ভুজী স্বরূপে বলেছিলেন, আবার কেউ কেউ পূর্বেও বলে নেন, দুটোই ঠিক আছে। এবারে প্রভু যখন এই সমস্ত কথা বললেন আর দেখতে দেখতে যথাসময়ে তিনি দেবকী গর্ভ মধ্যে আসলেন। এবারে দেবকীর তেজ মানে শত শত গুণ বর্ধিত হল, তার তেজ, তার রূপের লাবণ্য, তার জ্যোতি, তার হাবভাব সমস্ত কিছু একেবারে পরিবর্তন হয়ে গেল। কংস যখন ওই কারাগৃহে এসে নিজে যখন খোঁজ খবর নেন, কি দেখেন, দেখেন যে এত বড় আশ্চর্য ঘটনা, দেবকীর এই প্রকার তেজ তো কোনোদিনই ছিল না, অতএব আমার শত্রু এখন এসে তার গর্ভ মধ্যে প্রবিষ্ট হয়েছে। এবারে ভগবানের সামনে কোন সৎ ব্যক্তির সম্মুখে যদি কেউ যায় তার বুদ্ধি পরিবর্তন হয়ে যায়। ভগবান দেবকী গর্ভ মধ্যে রয়েছেন, আর ওই দুষ্ট কংস সে যখন তার কাছে দেবকীর সন্নিধানে গমন করেন তখন তার বুদ্ধিটা পরিবর্তন হয়ে যায় ভগবানের কৃপায়, ভগবানের সংস্পর্শে, ভগবানের সম্মুখে যাওয়ার কারণ কি পরিবর্তন হয়, যে সে তখন ভাবে আহা আমার ভগিনী, তার সন্তানগুলোকে আমি বধ করব না, আমি বধ করব না। এ তো ভগবানের প্রভাব হচ্ছে, দুষ্ট বুদ্ধিকে বিনাশ করে দেন প্রভু। সে যখন আবার নিজের রাজ সিংহাসনে গিয়ে বসেন তখন তার মাথা চুলকায় আর মাথা ব্যথা করে, না না এ ঠিক না, তাকে বধ করা উচিত, ওই তো আমার শত্রু এসেছে। এবারে প্রভু যখন গর্ভে এলেন সমস্ত দেবতাগণ একদিন গর্ভস্তুতি করলেন, সত্যম পরম যে শোক রয়েছে, হে ভগবান হে প্রভু আপনি হচ্ছেন পরম সত্য, সেই সত্য তিনি প্রতিপাদন করলেন, তিনি যে পরম সত্য, সমস্ত দেবতাগণ স্তব স্তুতি করলেন। তারপরে মাতা দেবকীকে স্তব স্তুতি করলেন দেবতারা, যে আপনি পরম ধন্যা, আপনার বহু বহু জন্মের পুণ্য তপস্যা রাশি ছিল, সেই কারণে আপনি প্রভুকে গর্ভ মধ্যে মানে ধারণ করতে সমর্থ হয়েছেন। হে মাতো আমরা সমস্ত দেবতাগণ ব্রহ্মা আদি সকলে আপনাকে প্রণাম জানাই। এইভাবে সমস্ত দেবতাগণ বিশাল রূপে স্তব স্তুতি করেছেন। এবারে যথাসময়ে অথ সর্বগুণ পেত কাল পরম শোভন জড়ে বাজনর্মক্ষ সন্তক্ষ গ্রহ তারকম সমস্ত পৃথিবীর নক্ষত্রগণ গ্রহগণ যখন যথাযথ লগ্নে শান্তি স্থানে বিরাজমান ছিলেন, ঠিক সে সময় শান্তক্ষ গ্রহ তারকম সমস্ত গ্রহ নক্ষত্র একেবারে শান্ত হয়ে শুভ লগ্নে বিচরণ করছিল এবং সমস্ত কাল একেবারে সুন্দর, সমস্ত বাতাবরণ যথাযথ সময়ে বয়ে চলেছিল। ঠিক সে সময়ে ভগবান বাসুদেব জন্ম গ্রহণ করলেন। বল বাসুদেব ভগবান কি জয়। দেখুন এখানে সিদ্ধান্ত, আমাদের গোস্বামী পাদগণের এবং মূলের সিদ্ধান্ত যেটা বিশেষ বোঝার আছে। এখানে বলছেন নিশিতে তম উদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসীত যথা প্রাচ্যং নিসিন্দুরিব পুষ্পল। ওই একই সময়তে, ওই ঠিক একই সময়তে কি হচ্ছে, নিশিতে তম উদ্ভূতে জায়মানে, এখানে দুটি দুটি ক্রিয়ার প্রয়োগ করা হয়েছে, দুজনের জন্ম হচ্ছে। সেই কংসে কারাগৃহে জন্ম হচ্ছে, মানে সেই বসুদেবের দেব, বসুদেব দেবকী হতে তিনি হচ্ছেন নারায়ণ, বাসুদেব, বসুদেবের পুত্র ইতি বাসুদেব, তিনি নারায়ণ, সাক্ষাৎ নারায়ণ। আর কি হচ্ছে, নিশিতে তম উদ্ভূতে জায়মানে জনার্দনে, আর জনার্দন মানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্ম হচ্ছে ব্রজের নন্দালয়ে মা যশোদার থেকে। বল কৃষ্ণ কানাইয়া কি জয়। এবারে দুই প্রভুর দুই জায়গায় পৃথক পৃথক জন্ম হচ্ছে, শাস্ত্রে একেবারে নির্যাস বলা হচ্ছে টিকাকারগণের যে ভাব, দুই প্রভু দুই জায়গায় একই সময়ে জন্ম হচ্ছে, কিন্তু এই যে মানে মা যশোদার দুটি সন্তান জন্ম হয়েছে যমজ, এক হচ্ছে যোগমায়া আর এক জনার্দন কৃষ্ণ, তারা ওই গোকুলে জন্ম হয়েছে নন্দালয়, আর মথুরায় বাসুদেবের জন্ম হয়েছে। এজন্য আমাদের আচার্যপাদ শ্রীল সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতের মধ্যে বর্ণনা করেছেন যে আমার ভগিনী হচ্ছে পার্বতী। কেন, যোগমায়া আদি সব পার্বতীরই সব অংশ একই, তাদের থেকেই সমস্ত কিছু। তাই সনাতন গোস্বামীপাদ বলেছেন কৃষ্ণ ওই দেবী পার্বতী হোক বা উমা হোক, ওই সব একই বিষয়, এ কৃষ্ণের ভগিনী, কারণ তারা একই জায়গার থেকে মা যশোদার থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন। লৌকিক দৃষ্টিতে প্রভুত্ব আর জন্ম হয় না, কিন্তু এটা এইরকমই বলতে হয়। এবারে অপরদিকে সেই বাসুদেব যখন জন্মগ্রহণ করলেন, তার তো চারটি হাত, অতি অপূর্ব দেখতে, সেই সময় এই বসুদেব এবং দেবকী বুঝতে পারলেন ইনি সাক্ষাৎ ভগবান, তারা স্তব স্তুতি করলেন। করার পরে প্রভু তাদের পূর্ব স্মৃতিকে স্মরণ করিয়ে দিলেন, আর দেবকী মা তিনি বললেন যে হে পুত্র, তোমাকে, তুমি তো বৈষম্য রূপ প্রাপ্ত হয়েছ চারটি হাত, অতএব আমার ভ্রাতা দুষ্ট কংস সে তোমাকে দেখলেই বুঝতে পারবে যে সে তোমারই, মানে সে তুমি হচ্ছ তার মানে হত্যাকারী, মৃত্যু প্রদানকর্তা, অতএব তুমি যদি সাধারণ রূপে, যদি সাধারণ বালকের মতো হয়ে যাও তাহলে আমি ভীষণ খুশি হই, তাহলে আমি মানে মাতৃ স্নেহে তো এই কথা বলছি, আমি একটু শান্তি পাব, তোমাকে সে না চিনতে পারো। তিনি মাতার কথা অনুযায়ী এবং যুক্তিযুক্ত কথা তিনি ভক্তবৎসল শ্রী বাসুদেব তিনি সঙ্গে সঙ্গে দ্বিভুজ হয়ে গিয়েছিলেন মাকে, মায়ের সম্মুখে। এবারে বলছেন যে এখন কি হবে, বসুদেব তিনি স্তব স্তুতি করলেন, বলছেন যে হে পিতৃদেব, আপনার কোনো চিন্তা নেই, আপনি আমাকে নিয়ে গিয়ে ওই নন্দালয়ে রেখে আসুন, আর নন্দালয়ে আপনি দেখবেন সেখানে এক অতি অপূর্ব সুন্দরী এক কন্যা রয়েছে, শিশু, তাকে নিয়ে আসবে। বলছেন আমি যাব কি করে, দেখো আমার হাতে কেমন শৃঙ্খলাবদ্ধ, পায়ে শৃঙ্খলাবদ্ধ, কোমরে শৃঙ্খলাবদ্ধ। বলছেন ও চিন্তা নেই, তুমি যার উপক্রম করলেই হে পিত সব ঠিক হয়ে যাবে। এবারে তিনি চিন্তা করার সঙ্গে সঙ্গে তার সমস্ত শৃঙ্খল মুক্ত হয়ে গেল। তিনি একটি পেটিকা মধ্যে কি করলেন, ধামার মতো পেটিকা ছিল, তার ভিতরে প্রভুকে একটি কোমল বস্ত্র দিয়ে প্রভুকে বসিয়ে নিজের মস্তকে করে নিয়ে যখন দেখছেন, দেখতে দেখতে সমস্ত প্রহরীগণ তারা নিদ্রায় ঢুলে পড়ল এবং দেখতে দেখতে সেই বিশাল লৌহ কপাট তা উন্মোচন হয়ে গেল। এবারে তিনি চলেছেন চলেছেন এবং যেতে যেতে তিনি এবারে ভয়ঙ্কর ঝড় হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, গর্জন হচ্ছে, মানে প্রভুদের জন্ম হয়েছে, তাই আকাশ স্তবস্তুতি করছেন। আর যমুনা দেবী তিনি উদ্বেলিতা হয়েছেন, তার তরঙ্গকে এমনভাবে উদ্বেলিতা করেছেন যে সেই তো যাওয়াই দুষ্কর হয়ে গেল। এর অভিপ্রায় বলছেন যে যমুনা দেবী কেন ওই সময় উত্তাল রূপ ধারণ করলেন, বলছেন তিনি প্রভু চরণ স্পর্শ পাওয়ার জন্য। আর প্রভু দেখছেন যে সে আমার চরণ স্পর্শ করার জন্য আমার পিতা বসুদেবকে তো একেবারে গলা জলে ডুবিয়ে দিচ্ছে, তাই তিনি কি করলেন, ওই পেটিকা থেকে, ওই ঝুড়ি থেকে তিনি চরণ বের করে যমুনা দেবীকে স্পর্শ করিয়ে দিলেন চরণ। এবারে যমুনা দেবী একেবারে শান্ত হয়ে গেলেন আর তিনি চলেছেন। যেতে যেতে প্রভুর শরীরে যাতে বৃষ্টি না হয় তাই অনন্ত ফনায় অনন্ত দেব এসে তাকে ছত্রাকারে ধারণ করলেন যাতে প্রভুর শ্রীঅঙ্গে বৃষ্টি না হয়। এবারে এক শ্রীগাল এসে তার আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, এই শ্রীগালও কে ছিলেন তাও বর্ণনা করলেন। এবারে গিয়ে এবারে কি দেখছেন, মানে যোগমায়া এমনভাবে সবকিছু করেছেন, এই যে শৃঙ্খল মুক্ত সমস্ত প্রহরীগণ একেবারে নিদ্রায় অভিভূত, এ সমস্ত করছেন দেবী যোগমায়া। বল যোগমায়া দেবী কি জয়। এবারে তিনি যখন চলেছেন সেই শ্রীগাল নন্দালয় পর্যন্ত পৌঁছে দিলেন, সেখানে যোগমায়া দেবীর কৃপাতে প্রভুর ইচ্ছাতে সকলে একেবারে গভীর নিদ্রায় নিদ্রিত। সেখানে বসুদেব গিয়ে কি দেখছেন যে একটি বালিকা আছে, বসুদেবও মায়ায় অভিভূত, তিনি কিছু দেখতে পাচ্ছেন না, সেই বালিকাকে তিনি নিয়ে আসবেন। কিন্তু এখানে দুজন রয়েছেন, বসুদেব ওই যে জনার্দন জন্ম নিয়ে মা যশোদা দুজন মানে সন্তানের জন্ম দিয়ে তিনি তো একেবারে মূর্ছা হয়ে নিদ্রা অভিভূত হয়ে রয়েছেন যোগমায়ার কৃপা। এই নারায়ণ গিয়ে কি করছে, কৃষ্ণের মধ্যে বিলয় প্রাপ্ত হয়ে যাচ্ছে। নারায়ণ কৃষ্ণের মধ্যে বিলয় প্রাপ্ত হবে, কিন্তু কৃষ্ণ নারায়ণের মধ্যে তা হবে না, ওই কৃষ্ণ থেকে নারায়ণ আদি আদি সমস্ত, সে আদি নারায়ণ হোক আর যে নারায়ণই হোক, সব ওই কৃষ্ণের থেকে। অতএব কৃষ্ণের মধ্যে বিলয় প্রাপ্ত হবে, কৃষ্ণ কার মধ্যে বিলয় প্রাপ্ত হন না, তিনি সাক্ষাৎ ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি হচ্ছেন সকলের প্রভু। এই নারায়ণ মানে বাসুদেব ওই কৃষ্ণের মধ্যে প্রবিষ্ট হলেন, এটা বসুদেবও দেখতে পেলেন না। আর সেই ছোট্ট যে শিশু মানে যে বালিকা ছিল সেই কন্যাকে তিনি এনে আবার যথাবত তিনি চলে আসলেন সেই কারাগৃহে। দেখতে দেখতে সমস্ত কপাট একেবারে বন্ধ হয়ে গেল। আর যখনই সেই কন্যাকে এনে যখন প্রদান করলেন মাতা দেবকীকে, কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই যোগমায়া তিনিও একেবারে উচ্চ ঈশ্বরে রোদন আরম্ভ করলেন। সমস্ত প্রহরীগণ তারা ছুটে গিয়ে খবর দিল, মহারাজ মহারাজ আপনার কাল জন্ম নিয়েছে। তিনি একেবারে তীক্ষ্ণধার অস্ত্র নিয়ে একেবারে সারা রাত্রি তো ঘুম নেই যে কখন হবে কি হবে, কিন্তু এতক্ষণ যে যোগমায়া লীলা চলছিল তা তো কেউ জানেন না। এবারে তিনি এলেন, কংস একেবারে হন্তদন্ত হয়ে সমস্ত প্রহরী প্রবিষ্টিত হয়ে এলেন। এবারে তিনি আর মানে দেওয়ার অপেক্ষা রাখছেন না, তিনি জোর করে সেই দেবকীর হস্ত থেকে তাকে কেড়ে নিলেন। কেড়ে নিয়ে তাকে যখন অস্ত্র দিয়ে কর্তন করতে যাচ্ছেন তখন বলছেন দেবকী চরণ দুটি ধারণ করে বলছেন, হে ভ্রাত, হে জ্যেষ্ঠ ভ্রাত, আপনি আমার ক্রমে ক্রমে সমস্ত পুত্রদের মেরে ফেলেছেন, একে আপনি হত্যা করবেন না, এ আপনার হত্যা হওয়ার যোগ্যা নয়, এ তো কন্যা। বলছেন কন্যা, তাহলে এই দেবতাগণ আমার সঙ্গে ছলনা করেছে, না না এ তো আমার বড় ভুল হয়েছে, বড় অন্যায় হয়েছে, তখন কি করলো, সত্য সত্যই দেখলো তো কন্যা, তখন তাকে উপরের দিকে নিক্ষেপ করলো। এবারে নিক্ষেপ করলে দেখতে দেখতে সেখানে মানে অষ্টভুজা রূপ ধারণ করলেন। বল অষ্টভুজা দেবী কি জয়, বল যোগমায়া দেবী কি জয়। এবারে সেই দেবী একবারে দিব্য রূপ প্রকাশ করে এবং তার রূপ তার জাজ্জল্যমান সেই অলৌকিক মানে দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছে। আর সেই দেবী কি বলছেন, কিং মায়া হতয়ে মন্দ জাত খলু তবন্ত কৃত যত্র কবা পূর্ব শত্রু সাহিংসি কৃপণন বৃথা। হে মূঢ়, হে দুষ্ট কংস, তুমি যাকে মানে তোমার যে কাল সে অন্যত্র জন্ম নিয়েছে তুমি বৃথা কাউকে আর হত্যা করো না। এই কথা শুনে কংস তো একেবারে মানে মাথা একেবারে খারাপ হয়ে গেল। তিনি সেই সময়ের জন্য করলেন কি, বসুদেব এবং দেবকীকে বললেন যে আমার বড় ভুল হয়েছে, বড় অন্যায় হয়েছে, এই দেবতাগণ তারা আমার সঙ্গে ষড়যন্ত্র করেছে, আমাকে চালাকি করে তোমার পুত্রদের বিনাশ করিয়েছে, যাও যাও তোমরা আমাকে ক্ষমা করো। হে হে প্রহরীগণ, এই বসুদেব এবং দেবকীকে শৃঙ্খল উন্মুক্ত করে দাও, তাদের ছেড়ে দিচ্ছেন একবারে সব শেষ করে। এবারে তিনি গিয়ে চিন্তা করলেন, চিন্তায় পড়লেন যে তাই তো, ওই যে অষ্টভুজা দেবী সে বলল কিনা আমার কাল অন্যত্র জন্ম নিয়েছে, এখন কি করা যায়। এবারে তিনি সমস্ত মন্ত্রীদের ডেকে এনে তাদের সঙ্গে পরামর্শ করছেন। এবারে আমরা চলি এই ব্রজে চলে আসি নন্দালয়ে কি হচ্ছে। এবারে নন্দালয়ে সেখানে নন্দের গৃহে তো একবারে যোগমায়া সব অভিভূত হয়ে নিদ্রার মধ্যে রয়েছে সকলে। এর মধ্যে নন্দ মহারাজের ভগিনী সুনন্দা তার নিদ্রা ভেঙেছে, সে ছিলেন ওই দেবী যশোদা মায়ের মানে সেবিকা হিসাবে, মানে তিনি গর্ভবতী ছিলেন কিনা তাই সেবিকা প্রয়োজন হয়, তাই সুনন্দা ছিল। সুনন্দা দেখছেন কি যে সেখানে ওই কৃষ্ণের জন্ম হয়েছে, লালা হয়েছে, তার তো ভীষণ আনন্দ। আর নন্দ মহারাজ তিনি অনতি দূরে, যখন গর্ভবতী থাকেন মহিলারা তখন সেখানে মহিলারাই থাকেন প্রসবের কালে, সে সময়টা বোঝা যায়, ওখানে পুরুষ বর্জিত স্থান হয়ে যায়, তখন কোনো পুরুষ সেখানে প্রবেশ করতে পারে না। নন্দ মহারাজ তিনি সাধুর কৃপায় পুত্র লাভ করেছেন। নন্দ মহারাজ হাতে মালার ঝোলা রয়েছে, তিনি নির্জলা ব্রত করেন, একাদশী ব্রত, তিনি ওই হাতে মালার ঝোলা নিয়ে জপ করছেন, হলো কি হলো না, কি হবে, কখন হবে, কটায় হবে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র আর মনে আসছেন, রাম নাম আর মনে আসছেন, তিনি মালা নিয়ে কখন হলো, কি হলো, কখন হবে, এই সমস্ত করছেন। এর মধ্যে সুনন্দা গিয়ে দেখছেন যে লালা হয়েছে, সে তো ভীষণ আনন্দ, অতীব আনন্দ। তিনি ছুটতে ছুটতে যেখানে নন্দ মহারাজ অন্ন গৃহে ছিলেন সেখানে গিয়ে বলছেন যে দাদাজি হয়েছে, বলে কি হয়েছে, বলছে হয়েছে, বলছে কি হয়েছে, বলছে আরে হয়েছে, তুমি আগে আমাকে পুরস্কার দাও না হলে আমি বলবো না। বলছেন আরে পুরস্কার দেওয়ার আগে পাগলি আগে কথাটা তো বলতে হয়। বলছে তোমার লালা হয়েছে, সমস্ত মুক্তা মণিক্য মালা যা ছিল এক গোছা খুলে তার ভগিনী সুনন্দাকে দিলেন। এবারে তিনি ছুটেছেন আমি লালা দেখব। সেখানে স্ত্রী সমুদায় একেবারে ভর্তি, সমস্ত ব্রজের গোপিকাগণ তারা রয়েছেন, তারা বলছেন আরে আপনি কোথায় ঢুকছেন এখন। বলছে না আমি আমার পুত্রকে একটু দর্শন করব। বলছেন আরে তুমি এখন বাইরে যাও, পুত্র দর্শন করবে, এখনো জাত সংস্কার হবে, যে সমস্ত ক্রিয়াগুলো আছে সেগুলো বাকি আছে, এখন ওখানে প্রবেশ করা যাবে না, কোনো পুরুষই প্রবেশ করতে পারবে না। বলছেন ওহো এই কথা, কিছু গোপ তাকে পেছন দিক থেকে ধরে হাত ধরে সব টেনে নিয়ে গেলেন। বলছে তুমি বোঝো না কিছু। বলছেন কেন, বলছেন আরে এক্ষুনি তো জন্ম হয়েছে, এখন যে সমস্ত ক্রিয়াগুলো আছে ওগুলো মায়েরা করে, ওখানে তুমি ঢুকছো কেন। তা বলছেন আমার কি কোনোদিন হয়েছে যে আমি জানবো, তোমাদের হয়েছে তোমরা আমাকে বলে বোঝাবে। বলছেন হ্যাঁ বোঝো, এখন প্রথমে চান করো, আরে কোথায় এই ময়লা কাপড়, এই পুরনো কাপড়ে সব সব ফেলে দাও, নতুন বস্ত্র ধারণ করতে হবে। নন্দ মহারাজকে ওই কৃষ্ণ তো এমনি একটু ব্যাকা প্রভু আমাদের, তিনি আবার মধ্যরাত্রে জন্ম নিয়েছেন কিনা, একেবারে রাত্রি ১২টা বলে কথা, সেই ১২টার সময় প্রথমে তো ওই বৃদ্ধ নন্দকে স্নান করালো, তারপরে সুন্দরভাবে কাছা দিয়ে ধুতি পরালেন, বগলবন্ডি পরালেন, আর তার সেবক সব যুবক সব মানে পুত্রেরা যুবক সব মানে পাড়াপড়শির সব রয়েছেন, তারা বলছেন আরে এমন করলে হবে না, চোখে কাজল দিতে হবে। বলছেন ও লালার মুখ দেখতে গেলে চোখে কাজল দিতে হয়, তাহলে একটু বেশি করে লাগিয়ে দাও। তারা তো কেউ এখানে লাগাতে গিয়ে এখানেও লাগিয়ে দিচ্ছেন। এবারে বলছেন যে মুছ মুছ মুছে গোপ মানে গোপে ইত্র লাগাতে হবে, ইত্র মানে ওই সুগন্ধি দ্রব্য যাকে সেন্ট বলি। বলছেন ওহো এবার সমস্ত শরীরে একবারে সুসজ্জিত করে তিলক করিয়ে এবারে পুত্র মুখ দেখতে যাচ্ছেন। এবার ব্রাহ্মণেরা তাকে টেনে ধরেছে, আরে কোথায় যাচ্ছে এখন? বলছেন না পুত্র মুখ দেখবো। বলছেন আরে লালার মুখ দেখতে গেলে আগে এখানে সমস্ত ক্রিয়াকর্ম করতে হবে না, পূজন করতে হবে, বসো এখানে। টেনে একটি আসন দিয়ে ব্রাহ্মণগণ তো লাইন দিয়েছিলেন, সব স্বস্তি বাচন করছেন, মঙ্গলধ্বনি উচ্চারণ হচ্ছে, বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছে। নন্দ মহারাজকে বলছেন দাও শর্করা, তিনি হয়তো তুলে দিলেন বেলপাতা, বেলপাতা রোজ। বলছেন এ কি করছো, শর্করা দাও, চিনি চিনি, এবারে চিনি দিলেন। তারপরে বলছেন ঘৃত দাও, তিনি হয়তো প্রদীপ তুলে দিচ্ছেন বা চিনি দিচ্ছেন আরেকবার। বলছেন আরে তোমার মাথা খারাপ হয়েছে নাকি নন্দ? বলছেন দেখো আমি সত্য কথা বলি, আমি এখন আমার লালার মুখ না দেখলে আমার মাথা এখন কাজ করছে না। বলছেন ঠিক আছে তাহলে সংকল্প পড়িয়ে এনাকে মানে আরেক ব্রাহ্মণকে সংকল্প করিয়ে দাও, তাহলে তোমার কাজটা ওই ব্রাহ্মণে করবে। বলছেন হ্যাঁ 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 তোমাদের অনেক কৃপা হয়েছে, আমি ভাই ওটাই করে দিচ্ছি। আরেকজনকে সংকল্প করিয়ে নন্দ মহারাজের পরিবর্তে পূজন করাতে বসালেন। এবারে নন্দ মহারাজ সেজে গুজে একে বেঁকে চলেছেন, লালার মুখ দেখবেন। বলছেন ভাই তোমরা একটু সরো, আমার লালার মুখটা একটু দেখিয়ে দাও, আমার প্রাণটা শান্তি হবে। এবারে একজন এসে বলছেন আরে লালার মুখ তুমি দেখবে তার আগে নাচতে হয় জানো না? বলছেন আরে সেটা তোমরা বলবে তো, রাগ করছো কেন? আমার কি কোনোদিন এই ছেলেপুলে হয়েছে কিছু? রাগ করলে হয়? কিন্তু আমি বুড়ো বয়সে নাচবো কি করে, আমি সারাটা জীবনই কোনোদিন নাচিনি। একজন এসে সামনে এসে কোমরে আর মাথায় হাত দিয়ে বলছেন এইভাবে নাচতে হবে। বলছে সে কি, ও তো আমি কোনোদিন নাচিনি। বলছেন আমি দেখিয়ে দিচ্ছি তো। এবার নন্দ মহারাজ কৃষ্ণ মুখ দেখার জন্য তিনি যা বলছেন পাগলের মতন জীবনে নাচেন না, কোমরে আর মাথায় হাত দিয়ে বেশ নাচ, আর সকলে খুব হাসছেন আনন্দ করছেন, সকলে একেবারে হইচই করছেন। এবারে যারা নাচতে না জানে না তারা যদি নাচে তাহলে আনন্দ কিন্তু আরো বেশি হয়, ও তো তাল বেতালের কোনো জ্ঞান থাকে না। নন্দ মহারাজ ওই রকম নাচছেন, আর যত গোপ আর যত সব যুবক বয়স্ক মানে ব্রজবাসী ছিল তারাও নাচছেন। এবারে সেজে গুজে রয়েছেন, একজন এসে করেছেন কি মানে ওই দই ছিল দই সেটাকে ভালো করে হাত দিয়ে ঘুটে তার মধ্যে খানিকটা ওই হলুদ মিলিয়ে তার মাথায় এসে ঢেলেছে। নন্দ মহারাজ তো একেবারে রেগে গেছেন, আরে আমি এখন রাত ১২টায় স্নান করে সুন্দর পোশাক ধারণ করলাম আর তুমি আমার মাথায় এখন রাত্রে ১২টা একটার সময় দই ঢালছো, কেন এমন করছো? বলছেন মহারাজ আপনি রাগ করছেন কেন? এ তো নিয়ম, পুত্র মুখ দেখতে গেলে প্রথমে দইয়ের জল দইতে স্নান করতে হয়। বলছেন ও তাহলে আরেক মটকা নিয়ে এসে আমার মাথায় ঢালো, আমি পুত্র মুখ দেখার জন্য সব কিছু করতে তৈরি। এবারে দেখতে দেখতে নন্দ মহারাজের সেখানে মানে এক তো নবলক্ষ ধেনু বলে কথা, তার মধ্যে কত মাখন কত দই কত ঘোল যে থাকে তার তো কোনো সীমানা নেই। এবারে দেখতে দেখতে যে যেখানে পাচ্ছে সব বড় বড় সব মটকা নিয়ে এসে কেউ নন্দ মহারাজের মাথায় ঘোল ঢালছে, কেউ দই ঢালছে, এইভাবে তো নন্দ মহারাজকে তো একেবারে অবস্থা খারাপ। সকলে দই আর হলুদে মেখে একেবারে লতপত অবস্থা, আনন্দ করে সবাই গড়াগড়ি দিচ্ছেন আনন্দ করছেন। এবারে মানে নন্দ মহারাজ বলছেন ভাই এবার তো আমার লালার মুখটা আমি একটু দর্শন করি। বলছেন না না তা হবে না, দান দক্ষিণা এ সমস্ত ব্রাহ্মণদের আমাদের সব ভালো ভালো দিতে হবে তারপরে তো। বলছেন ওহো তাহলে এত কিছু করতে হবে, ঠিক আছে আমি আমার সব কিছু উজাড় করে দিচ্ছি। এবারে নন্দ মহারাজ তিনি কি করছেন মানে যা কিছু পাচ্ছেন হাতের সম্মুখে মানে অর্থ কড়ি বস্ত্র তারপরে মিঠাই আদি যা কিছু পাচ্ছেন তিনি করছেন কি, পুত্র প্রাপ্ত হয়েছেন, কৃষ্ণের জন্ম হয়েছে, লালার জন্ম হয়েছে, তিনি আনন্দে, তিনি তো এমনি উদারচেতা, তিনি যা সামনে পাচ্ছেন সকলকে মানে বিতরণ করছেন। আর তার সেবকগণকে আদেশ করলেন যে তোমরা আমার এই যত অর্থ ভাণ্ডার আছে যত পারো দাও, কোনো আপত্তি নেই, সমস্ত সকলকে মানে সকলে বোধ হয় এক এক বোঝা জিনিস পেয়ে গেলেন। আর ছোট ছোট বালকেরাও সেই রাত্রে এসে উপস্থিত হয়েছে, ছোট 4-5 বছরের সব বালক, তাদের খেলনা দিচ্ছেন, তাদের যা কিছু মানে ছিল সব একেবারে মানে দুহাত উজাড় করে তিনি সকলকে দিচ্ছেন। আর কি হচ্ছে, নন্দঘর আনন্দ ভায়ো জয় কানাইয়া লাল কি, হাতি দিনু ঘোড়া দিনু আর দিনু পাল কি, বুড়ন বুড়ন কি হাতি ঘোড়া, নন্দ ঘর আনন্দ ভায়ো জয় কানাইয়া লাল কি, হাতি দিও ঘোড়া দিও আর দিও পাল কি, গোয়াল গোলেন কো হাতি ঘোড়া বুড়ন কি পাল কি। এইভাবে চতুর্দিকে সব মানে গীত গাইছেন আর সব ছুড়ে ছুড়ে দিচ্ছেন। বল কৃষ্ণ লালা কৃষ্ণ কানাইয়া ভগবান কি জয়, বল ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। এইভাবে মানে কৃষ্ণের জন্ম উৎসবে এত আনন্দ করলেন সেই রাত্রে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবারে নন্দ মহারাজ তিনি কি বলছেন যে হে ব্রজবাসীগণ, আমি আগামী দিন আমার লালার উৎসব করব, যাকে নন্দ উৎসব বলা হয়, সেই নন্দ উৎসব কালকে হবে আগামীকাল, এবং এর পরবর্তী অংশ মানে ভগবানের অদ্যকার দিনের জন্ম হলো। নন্দ মহারাজ তার পুত্রের মুখ দর্শন করে একেবারে পাগলের মতো হয়ে গেলেন, কি আনন্দ কি উচ্ছ্বাস। এইভাবে তিনি লালার মুখ দর্শন করে সব কিছু একেবারে উজাড় করে লুটাচ্ছেন। আর আগামী দিন নন্দ মহারাজ তিনি কি করবেন এবং কৃষ্ণই বা তিনি কি কি ব্রজে লীলা করেছিলেন, সেই সমস্ত বিষয় আমরা গিরীন্দ্র বিহারীর কৃপা হলে, যেমন পুতনা বধ, শকট ভঞ্জন ইত্যাদি ইত্যাদি, তৃণাবর্ত বধ ইত্যাদি ইত্যাদি সমস্ত লীলা আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপায় মানে আগামী দিন থেকে দশম স্কন্ধ পূর্ণরূপে আস্বাদন করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয়, শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, আজকের আনন্দ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাশ কি জয়, শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী সৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়, শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয়, মহন্ত শ্রী রামগোপাল দাস বাবাজি মহারাজ কি জয়, সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রী শ্রী আজকের আনন্দ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব কি জয়, বল ব্রজ কি লালা কি জয়, বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।